exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents KBSD Uncensored. Recharge yourself. শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স। যাহা বলিব সত্য বলিব আনসেন্সার্ড। প্রত্যেক মাসের শেষে আমাদের একটি এপিসোড থাকে যাকে আমরা আনসেন্সার্ড বলে থাকি, কারণ এখানে অনেক 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 এমন কথা বলা হয় যা হয়তোবা আপনার জন্য একটু বেশি ভায়োলেন্ট হয়ে যেতে পারে বা আপনাকে নিতে একটু কষ্ট হতে পারে, কিন্তু তারপরেও এগুলো আমাদের জানার দরকার আছে বলেই আমাদের এই আয়োজন। আর বছরের শেষ এবং আরেকটা বছরের শুরু, তাই সবাইকে বলতে চাই বিদায় 2017, বিদায় 2017 সকল অপরাধ, আর স্বাগতম জানাচ্ছি 2018-তে। আমরা চাব 2018-র শেষে যাহা বলিব সত্য বলিব যখন হবে, তখন হয়তো আমাদের অতিথি পাওয়াই কষ্টকর হয়ে যাবে, এত বেশি অপরাধ কমে যাবে। যাই হোক, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে আমি রেহান থাকবো আপনাদের সাথে রাত একটা পর্যন্ত। আমার সাথেও একজন থাকবেন, আজকেও সত্য বলার জন্য এখানে একজন আছেন। কে আছে, কি জন্য আছেন, অনেক অনেক ইন্টারেস্ট নিয়ে অনেক অনেকজন 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 অপেক্ষা করছে, আমার অনেক শ্রোতা অপেক্ষা করছে যে কখন আজকের গেস্টের বা আজকের অতিথির কণ্ঠটা তারা শুনতে পাবে। আমাদের সাথে আছে আজকে সাদেক। সাদেক ভাই, সাদেক ভাই কেমন আছেন?
জি ভালো।
ওকে সাদেক ভাই, তো আজকে আপনার এখানে আসার কারণ তো অবশ্যই এটা যে আপনি স্বীকার করতে চান আপনার জীবনের কিছু কালো দিক, তাই না? তো আমাদের অনেকের জীবনে নেতিবাচক অনেক ঘটনা ঘটে যায়, তো আপনার জীবনে এরকম কিছু ঘটেছে বলেই আজকে আপনি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এসেছেন সেই কথাগুলো স্বীকার করতে, কেননা আপনি এখন আর সেই সবের মধ্যে নেই।
জি।
ওকে, শুরু হচ্ছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আনসেন্সার্ড এর মূল পর্ব। তো সাদেক ভাই, একদম শুরু থেকে শুরু করি, কোথা থেকে শুরু হলো আপনার যাত্রা?
আমার একবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই। আমি শুরুতে বলতে চাই যে আমার মা নেই, বাবাও নেই, বাবা থেকেও নেই। তো আমার মা যখন আমার 3 মাস বয়স তখন আমার মা চলে গেছে।
আচ্ছা।
আমি লালন পালন হই আমার ফুপু এন্ড ফুপার কাছে, তাদেরকে আমি বাবা মা বলে ডাকি।
আচ্ছা।
তো সেখান থেকে বলতে চাই, আমাদের ফ্যামিলিতে এক এক সময় মানে একটা সময় ছিল অনেক সুখ, যে সময় আমার ফুপু এন্ড ফুপা গুড়ের ব্যবসায়ী ছিল।
কিসের ব্যবসায়ী ছিল?
গুড়ের ব্যবসায়ী।
আচ্ছা, গুড়ের ব্যবসা করতেন।
জি। তো সেই ব্যবসাতে হঠাৎ করে মার খাই, এটা অনেক আগে, এটা আমার শোনা কথা, আমি তো জানি না।
আচ্ছা।
তো তারপর থেকে আমাদের অনেক কষ্ট দেয়, এমন সময় গেছে আমরা 3 বেলার খাবার একবারও পাইনি, এরকম সময় গেছে। আর তাছাড়াও আমাদের ওখানে প্রচুর আলু আবাদ হয়।
আচ্ছা।
সেই আলু কুড়ে কুড়ে আমরা সিদ্ধ করে খেতাম।
আপনাদের ওখান বলতে জায়গাটা একটু আমাদেরকে বলেন।
জয়পুরহাটে।
জয়পুরহাটে।
জি।
আপনি জয়পুরহাটের বাসিন্দা?
জি।
সেখানেই থাকেন?
জি।
এবং সেখানেই বড় হয়েছেন?
জি।
এবং আপনার 3 মাস যখন বয়স তখন আপনার মা আপনাকে ছেড়ে চলে যায়?
জি।
আচ্ছা। আর আপনার বাবা?
আমার বাবা আছে, তবে আমার বাবা আমাকে দেখছেন করে না।
আচ্ছা। উনি কোনো দায়িত্ব নেননি, শেষ পর্যন্ত ফুফা ফুপুর কাছেই বোধহয় আপনার থাকাটা?
জি।
আচ্ছা। তারপরে তারা গুড়ের ব্যবসা করতেন?
জি। গুড়ের ব্যবসা মার খাওয়ার পরে তো আমরা খাবারের খুব সমস্যা হতো, তো তখন যখন আমার বয়স ছিল 8 বছর, তখন আমি ক্লাস 3 পড়ি, তো তখন আমাদের ওখানে 2010 সালে, এটা 2010 সালে আমাদের ওখানে স্টুডিয়ামে একটা মেলা হয়, সেই মেলাতে আমার ফ্রেন্ড সার্কেল সহকারে আমরা যাই।
আচ্ছা।
তো তখন আমার সকালেও খাওয়া হয়নি, দুপুরেও খাওয়া হয়নি, এবং রাতটাও আমার অনাহার ছিল।
আচ্ছা।
তারপরও আমি ওখানে গেছিলাম, আমার কাছে 10টা টাকা ছিল, সেই 10টা টাকাতে আমার মূল উদ্দেশ্য ছিল আমি একটা টিকিট কাটবো, আমি ওটা খাওয়া বাদ দিয়ে আমি টিকিট কাটছি। তো টিকিট কাটার পরে ওটা ড্রোর জন্য আমি অপেক্ষা করতাম, যে ড্র হবে সেটা হচ্ছে রাত 11টায়।
আচ্ছা।
আমি ওখানে অপেক্ষা করতাম, আমি ওখানকার মধ্যে সবার ছোট, তো তারা ড্র শুরু করার আগে একটা বাচ্চা নেয় যে টিকিট ওঠানোর জন্য।
আচ্ছা।
তো আমি সেখানে যাই, তারা আমাকে উঠায়, আমার চোখ বেঁধে তারা টিকিট উঠায়।
আচ্ছা।
তো প্রথম টিকিটটাতে মোটরসাইকেল, যিনি মোটরসাইকেল পেয়েছেন তিনি আমাকে খুশি হয়ে 3,000 টাকা দিয়েছিলেন।
আচ্ছা।
আর লাস্টে ছিল একটা ডিনার সেট, সেই ডিনার সেটটা আমি পেয়েছি।
আচ্ছা।
তো এইগুলা নিয়ে যখন আমি বাসায় ফিরি তখন আমার মা বলে, তুই টাকা কোথায় পেলি?
আচ্ছা।
3,000 টাকা যখন আমি বাসায় দিই তখন বলে, টাকা কোথায় পেলি? এবং আমাকে কোনো কথা না শুনে প্রথমে আগে মারধর করে। তুই টাকা তুই অবশ্যই চুরি করছিস।
আপনার ফুপু?
জি।
আচ্ছা।
তাকে আমি মা বলেই ডাকি।
আচ্ছা।
তো উনি তারপরে আমার কথা বিশ্বাস করে না, তারপরে আমার ফ্রেন্ড সার্কেলটা বললো যে না উনি প্রথম পুরস্কারে মোটরসাইকেল যে পেয়েছে উনি খুশি হয়ে 3,000 টাকা দিয়েছে।
আচ্ছা।
তো তখন তো আমার মা খুশি আমাকে অনেক আদর করে, আদর টাদর করে আমাকে বলেন যে তোকে অনেক ভুলভাবে মারছি তো কিছু মনে নিস না।
আচ্ছা।
তো আমি বললাম না কি মনে নিব। তো তারপর পরের দিন দ্বিতীয়বার আবার যাই মেলাতে, মেলাটা আমার এক মাস থাকে ওখানে। তো দ্বিতীয়বার আবার মেলায় যাই, মেলায় যাওয়ার পরে রোজ না একই সময় অপেক্ষা করি, অপেক্ষা করতে করতে হঠাৎ করে আমার পোর্ট সাহেবের অনেক চাপ দিয়েছিল।
আচ্ছা।
তো স্টুডিয়ামের সামনে একটা চারতলা বিল্ডিং আছে, সেখানে আমি পোর্ট সাহেব করতে যাই, পোর্ট সাহেব করতে গিয়ে দেখি যে উপরে কেউ একটা কিছু কাটতেছে।
আচ্ছা।
বোঝা যাচ্ছে তো বাসায় সম্ভবত কেউ ছিল না। তো তখন আমি দেখতেছি যে উপরে কি কাটতেছে।
এই সময়টাতে আপনার বয়স কত?
এই সময়টাতে আমার বয়স 8 বছরই।
আচ্ছা।
তো তখন আমি ওখানে উপরে তাকাই, তাকানোর পরে দেখতেছি উনি ড্রিল কাটতেছে।
আচ্ছা।
তো ওনাকে বললাম যে আপনি ওখানে ড্রিল কাটতেছেন কেন? বললো আমার এখানে বাসায় একটু প্রবলেম হচ্ছে, এখান থেকে একটা লাইন পাস করতে হবে।
আচ্ছা।
তো আমি বললাম না আমার কাছে তো এরকম মনে হচ্ছে না, আপনি যে বাড়ির মানুষ এরকম তো মনে হচ্ছে না আপনার পোশাক আশাকে। তো বলতেছে বেশি কথা বলো না তুমি যাও চলে যাও।
আচ্ছা।
তো আমি বলছি না আমি যাবো না, তো আপনি এখানে কাটতেছেন কেন সেটা আমাকে বলেন। তো তখন উনি এক কাজ করলো, তো তখন উনি নিচে নামে আসলো, নিচে নেমে এসে আমার মুখ বাঁধলো, আমাকে ধরে ফেলছে, আমাকে চিল্লানোর সুযোগ দেয়নি।
তার আগে আপনাকে বেঁধে ফেললো?
তার আগে আমাকে বেঁধে ফেলছে, বেঁধে আমাকে দুতলায় উঠাইছে, এটা সামসেক দিয়ে উঠাইছে, ওখানে একটা ওয়াল ছিল, একটা গাছ ছিল, গাছ দিয়ে উঠাইছে। তো আমি দোতলায় ওখানে উঠায় আমাকে শোয়াই রাখছে।
আচ্ছা।
তো তারপর গ্রিল কাটতে কাটতে একসময় ওখানকার বাসার মালিক চলে আসছে, আসার ফলে তাকে দেখে ফেলছে, সে দৌড়ে ধাপাতে পালাই গেছে। তো আমি ওখানে পড়ে আছি, তারপর কোন রকমে আমি হাতের বাঁধাটা খুলে ফেলছি।
আচ্ছা।
তারপরে মুখের বাঁধাটা খুললাম, খোলার পরে আমি ওখানে বসে আছি, নামবো কিভাবে নামার কোনো বুদ্ধি পাচ্ছি না আমি।
আচ্ছা।
তো কিছুক্ষণের মধ্যে দেখলাম পুলিশ অলরেডি চলে আসছে, পুলিশ এসে আমার ডাইরেক্ট নিচ থেকে আমার বুক বরাবর একবার গুলি ধরছে। তো তখন তারা উঠলো উপরে, উঠে আমাকে নামাইলো।
আচ্ছা।
নামানোর পর আমি তাদেরকে বললাম না আমি এর সাথে কোনো জড়িত না, সে আমাকে হাত পা বেঁধে উপরে উঠাইছে। তো পুলিশ কখনো বিশ্বাস করেনি, কিছুতে বিশ্বাস করলো না, আমাকে এক নম্বর আসামি বানাইলো, বানায় আমাকে চালান করলো, এবং আমার বাড়িতে খবরটা যাবে সেই সুযোগটাও আমার দিল না। তো তখন
আপনি তখন মানে যখন আপনাকে সব বলছে তখন তারা অন্যান্য কিছু খেয়াল করেনি যে আপনি 8 বছর বয়স, আপনি কিভাবে উঠবেন, গ্রিল কি দিয়ে কাটছিলেন?
না এরকম কোনো কিছুই তারা খেয়াল করেনি।
বাহ। তারপর?
তারপর আমি আমাকে থানায় নিয়ে যাওয়া হলো, থানায় সারা রাত থাকলাম, সারা রাত থাকার পর ঠিক 4টার সময় ওরা মানে যে ছেলেটা কাটতেছিল তার নাম আমি জানতাম, কারণ তার বাসাটা আমার আশেপাশে ছিল।
আপনি তাকে চিনতেন?
আমি চিনতাম কিন্তু পরে চিনতে পারছি, ফার্স্টে তাকে চিনতে পারিনি।
আচ্ছা আচ্ছা।
তো সে ছিল ওখানকার মানে নাম করা চোর, সেটা সবাই জানে।
আচ্ছা আচ্ছা।
তো তখন তাকে তার নামটা বললাম, তার নাম ছিল হাসান।
হাসান?
জি।
আচ্ছা।
তো সে এখন ওখান থেকে 4টার দিকে তার বাসায় গেল, এবং পুলিশ তাকে ভালো করে চিনে, চোর তার বাসাও চিনে,
মানে সে একজন হিস্ট্রি শিটার, তার নাম আছে পুলিশের খাতায়।
জি। তো তারপর আমাকে সরাসরি সেখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাকে ধরলো, ধরার পরে তাকে থানায় নিয়ে আসে, অনেক মারধর করা হয়েছে তাকে, কিন্তু কিছুতে সে স্বীকার করেনি। তো আমাকে মারধর অবশ্য করেনি, 2-4টা তড়থাপ্পড় মারছে।
আচ্ছা।
আমার তো একই কথা, তারপরেও তারা বিশ্বাস করেনি,
কারণ আপনাকে স্পটে পাওয়া গেছে।
জি। তো তারপর আমাকে চালান করা হলো, কোর্টে যখন আমাকে ওঠাইলো তখন কোর্ট আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেনি, ডিরেক্টলি অনুমতি দিয়ে দিছে, আমাকে দেখেইনি যে আমি ছোট না বড় না আমার বয়স কত, এরকম কোনো কিছু দেখেইনি আমাকে। তো ডিরেক্টলি আমাকে তখন চালান দিয়ে দিল, আমি তখন জেলে চলে গেলাম।
জেল হাজতে?
জি।
আপনার বয়স তখন 8?
জি।
আপনার তো গেলেও কিশোর জেলে যাওয়া উচিত ছিল।
আমাদের ওখানে জয়পুরহাটে আপনার হচ্ছে ওয়ার্ড 4টা ছিল, সেখানে কিশোর ওয়ার্ডও ছিল,
সেখানে আপনাকে পাঠানো হয়।
সেখানে সেখানে বৃদ্ধ এবং কম বয়সী যারা তাদেরকে ওখানে রাখা হয়।
আচ্ছা।
তো ওখানে 15টা আসামির মতো ছিল, তারা সবাই অনেক ভালো ছিল, আমাকে অনেক যত্ন করত, আমি প্রথমে দায়িত্ব অনেক কান্নাকাটি করতাম।
আচ্ছা।
তারা আমাকে সান্ত্বনা দিত।
এই সময় আপনার ফুপু ফুপা ওনারা কি করছিলেন?
ওনারা জানতেই পারেনি আমাকে চালান দেওয়ার পরে, তারা
যে নিখোঁজ দিনের পর দিন।
জি।
সেটার ব্যাপারে ওনারা খোঁজ নেননি যে কোথায় গেল ছেলেটা?
হ্যাঁ খোঁজ নিয়েছে, 7 দিন পরে সে খোঁজ পাইছে যে ওনাকে চালান করা হয়েছে, জেলে গেছে, তারপরে 7 দিন পরে আমাকে দেখতে আসে। অনেক কান্নাকাটি করার পরে কি করবো, আমাদের তো তখন সেই সামর্থ্য ছিল না আমাকে জামিন করবে।
আর আপনাদের আপনার কতদিনের সাজা হয়েছিল?
আমার সাজা হয়নি, তবে দেড় মাস ছিলাম। তো আমাকে সমাজসেবা অফিস থেকে জামিন করেছেন, তারা আমাকে জামিন করেছেন, ওখানে বাবা গিয়েছিল। তো যাওয়ার পরে সেখান থেকে আমাকে জামিন করে দেড় মাস পরে। আর একটা কথা বলি, ওখানে আমার একটা লোকের সাথে পরিচয় হয়, তার নাম ছিল পলসন, সে এখন মৃত
হাজতে।
জি হাজতে। লোকটা আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো, আমাকে কাঁধে করে গোটা জেল ঘুরে বেড়াতো।
আচ্ছা।
আর সকালবেলা রুটি দিত খাইতে, দুইটা করে রুটি দিত, রুটি আর গুড়। সে আমার জন্য প্রত্যেক দিন খিচুড়ি পাঠাইতো সকালবেলা,
নিজের ইচ্ছায়।
নিজের ইচ্ছায় খিচুড়ি পাঠাতো, আর দুপুরবেলা শুধু ডাল ভাত, আর কিছু ছিল না। কিন্তু সে আমাকে ভর্তা বা ভাজি কোন একটা আইটেম পাঠাতো। তো এরকম করে চলতেছিল, সে আমাকে অনেক ভালোবাসত, অনেক আদর করত।
আচ্ছা।
তো তারপর আমার জামিন হওয়ার সময় তখন সে আমাকে বলছিল, আমাকে একটা অ্যাড্রেস দিছিল। অ্যাড্রেস নেওয়ার মতন তো কোনো সিস্টেম নাই, দেখলেই সমস্যা হবে।
উনি নিজেও কি একজন আসামি ওখানে?
জি, ওখানকার আসামি।
এই ক্ষেত্রে আমি আপনাকে থামি একটু, আমার শ্রোতা বন্ধুদের বলতে চাই যে এই জিনিসটা আমরা অনেক সময় খেয়াল করি না বা খেয়াল করে করতে চাই না। দেখেন, ওই জেলের ভিতরে বা ওই হাজতে যারা ছিল প্রত্যেকজনই কিন্তু কোনো না কোনো একটা অপরাধে অপরাধী, কিন্তু একজন অপরাধীর মনেও মায়া জিনিসটা জন্মাতে পারে, শুধু সময় এবং সুযোগটা দরকার। এবং অপরাধী ভালোবেসেছে বলে সেই ভালোবাসাটা মিথ্যা তা কিন্তু নয়, তাই না?
হ্যাঁ।
তারপর?
তো তারপর আমার যখন জামিন হয় তখন তারা সে আমাকে মানে হাতে অ্যাড্রেস লিখে দেয়, মানে হাতে লিখে দেয়, যাতে যেন বুঝতে না পারে, চেক করে যেন ধরতে না পারে, ছোট ছোট করে লিখে দেয়।
আচ্ছা।
তো তখন আমি স্কুলে অনেক ট্যাটু ছিলাম, আমি ক্লাস থ্রিতে পড়া কালেও আমার সবকিছু আমার খুব ভালো রিয়াক ছিল, মেধাবী ছিলাম। তারপর আমাকে লিখে দেয়, আমি ওখানে যাইনি, বের হয়ে আবার তো একই প্রবলেম, খাবারের প্রবলেম। যে 3,000 টাকা আমি বাসায় দিয়েছিলাম সেটা তো 500 টাকা সেদিনই খরচ করে, বাজার টাজার করে নিয়ে আসে মন ভরে। তারপরে 2,500 টাকা ছিল, সে টাকা তো আমার এখানে পিছনে কোর্টে খরচ করছে। তারপরে আমার মা শুধু একটা বাসা বাড়িতে কাজ করতো, সেখান থেকে যা আনতো সেটাই খাওয়া হতো আমাদের। হ্যাঁ, এমনও সময় গেছে তিন বেলায় পাইনি, এরকম গেছে। তো একই প্রবলেম, এরকম প্রবলেম হতে হতে তখন আমি ভাবলাম না, ওই অ্যাড্রেসটাতে আমি যাই।
ওই অ্যাড্রেসটা তখন আপনার মনে আছে?
তখন আমার মনে আছে। তো তখন আমি ওই অ্যাড্রেসটাতে গেলাম, গিয়ে ওখানে বেশ কয়েকজন ছিল, সেখানে নাম বললাম, আমার নাম বললাম, নাম বলার সাথে সাথে তারা চিনতে পারছে।
তার মানে ওই যে জেলে যে লোকটা, কি যেন নাম ওনার বলেছিলেন?
পলসন।
উনি বলে রেখেছে ওনার কথা? আচ্ছা।
তো তারপর ওখানে যাওয়ার পরে সে আমাকে 2,000 টাকা দিল, বললো যে তুমি বাসায় যাও, টাকা দিয়ে তোমার বাসায় আগে বাজার টাজার করো, তারপরে তুমি 2-3 দিন রেস্ট করো, তারপরে আসো। তো আমি বাসায় আসলাম, টাকা দিলাম বাসায়। আমার বাসায় আবার প্রশ্ন করলো যে টাকা কোথায় পাইলি, আমি বললাম একটা কাজে গেছিলাম, সেখান থেকে আমাকে টাকা দিছে।
আচ্ছা।
তো কি কাজে গেছি সে প্রশ্ন আর করলো না, কারণ
কারণটা আমরা শুনব। তবে বিরতি থেকে ফিরে এসে এখন অনেক ঘটনাই বাকি আছে যা আপনার শুনতেই হবে। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে, তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, শুনতে থাকুন ABC Radio 89.2 FM.
Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself. Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself.
শুনছেন এবিসি রেডিও FM 89.2। আবারও শুরু হয়ে গেছে বিরতির পর রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আনসেন্সার্ড। আর আজকে আমাদের সাথে আছে সাদেক। চলে যাব সরাসরি সাদেকের কাছে সেই কারণটা জানতে যে কারণে সে থেমে গিয়েছিল। সাদেক, এবার আপনি বলুন।
তো তারপর প্রশ্ন করেনি যখন, আর প্রশ্ন মানে অনাহারের জন্য প্রশ্নটা আর করেনি,
মানে অনাহারের কারণে, অভাবের কারণে যেটা হয় যে আমার ছেলে কোথা থেকে টাকা আনলো, এটা প্রশ্ন করার আসলে অবস্থাটা আর থাকে না। আগে টাকাটা ব্যবহার করে নিজে যদি আরেকটুখানি ভালো থাকা যায়।
জি। তো তারপর 2-3 দিন পরে সেখানে গেলাম, যাওয়ার পরে ফার্স্ট কাজ তারা আমাকে দিল যে একটা ব্যাগে করে কিছু জিনিস দিল, তবে ব্যাগে কি ছিল সেটা আমি জানি না।
আচ্ছা।
তো ব্যাগে করে জিনিস দিছে, ব্যাগটা আমি যে অ্যাড্রেস মতামত দিছি সেই অ্যাড্রেসে আমি পৌঁছাই দিছি।
আপনি পৌঁছে দিলেন?
জি। পৌঁছাই দেওয়ার পরে সে আমাকে 5,000 টাকা দিছে। আমি বললাম এত টাকা দেন?
5,000 টাকা?
জি।
আপনি কোথা থেকে কোথায় নিয়ে গেছিলেন ব্যাগটা?
আমাদের ওখান থেকে 2-3 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে 5BB বলে।
আচ্ছা।
ওখানে গেছিলাম। তো যাওয়ার পরে সেখানে পৌঁছাই দেওয়ার পরে সেখান থেকে আমাকে 5,000 টাকা দিছে।
আচ্ছা।
তো আমি এখানে এসে বললাম যে আমাকে 5,000 টাকা দিছে।
আপনার ব্যাগটা কি মানে স্কুল ব্যাগ টাইপের কিছু? কিছু ছিল?
স্কুল ব্যাগ টাইপের।
স্কুল ব্যাগ মানে যেটা দেখলে মনে হয় একটা স্টুডেন্ট তার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, বাচ্চা ছেলে।
জি।
আচ্ছা,
তো তারপর পরে আমি জানতে পারি ব্যাগটাতে অনেক মানে হিরোইন ছিল এবং ইয়াবা ছিল।
সোজা কথা, ড্রাগ পাস করা হয়েছে আপনাকে?
জি, ড্রাগ পাস করা হয়েছে। তো তারপর 5,000 টাকা যখন আমাকে দিছে, তা আমি এখানে এসে বললাম যে আমাকে 5,000 টাকা দিছে, তো উনি আমার কাছে 1,000 টাকা নিল, নিয়ে আর বাকি 4,000 টাকা আমাকে দিয়ে দিল। বলে 4,000 টাকা তোর কাছে রাখ, তোর বাসায় নিয়ে দিবি। তো আমি 4,000 টাকা ডিরেক্টলি আমি বাসায় দেয়নি, কারণ না 2-3 দিন পরপরই যদি 4-5,000 টাকা করে দেয় আমাকে সন্দেহ করবে, সেজন্য আমি দেইনি টাকাটা। তো 4-5 দিন পরে যায় 500 টাকা দিছি, এরকম এরকম করে টাকা দিই। কিন্তু প্রত্যেকদিন দিনের বেলা আমি চলে যাই, সকালবেলা কোন একটা কাজে যাই। কিন্তু বাসায় বলছিলাম যে আমি একটা মাছের আড়তে আছি, সেই মাছের আড়ত থেকে আমি টাকা আনি।
মাছের আড়তে কি কাজ করেন বলেছিল?
মাছের আড়তে মানুষের মাছ ধুয়ে দেওয়া, পানি এরকম এগিয়ে দেওয়া আর কি, হেল্প করা।
ওয়েল, এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আমার শ্রোতা বন্ধুদেরকে, একটা জিনিস শ্রোতা বন্ধুদেরকে কি বলবো, যারা এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত বা অসৎ কোনো উপায়ে টাকা ইনকাম করেন, বা এমনও অনেকে আছে যে গার্লফ্রেন্ডের কাছ থেকে বা বয়ফ্রেন্ডের কাছ থেকে লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকার গিফট নিয়ে নিজের মতন চলাফেরা করেন, এটাও কিন্তু সেই ধরনেরই একটা চুরি, এটাও কিন্তু সেই ধরনের একটা চুরি। এই ধরনের ক্ষেত্রেও আপনারা যে বাবা মাদেরকে উল্টাপাল্টা কথা বলেন, মিথ্যা কথা বলেন বানায় বানায়, এবং আপনারাও এই ক্ষেত্রে যাহা সত্য তাহা কেউ বলেন না। তো আপনারাও যদি চান, আপনারাও চাইলে এখানে এসে আপনাদের অপরাধ স্বীকার করতে পারেন। আর এখানে এই কথাটা এই জন্য বললাম যে প্রত্যেকটা বাবা মায়ের আসলেও খেয়াল রাখা উচিত। যেমন সাদেক এখানে একটা টেকনিক খাটিয়েছে, সে কিন্তু পুরো টাকাটা একসাথে দেয়নি, তার একটাই কারণ যে তার মা সন্দেহ করবে। সো আপনি যখন এই কাজটা করেন, আপনি যখন আপনার ক্ষমতার বাইরের কোনো কিছু নিয়ে আপনার ঘরের ভিতরে ঘুরঘুর করেন, আপনি যখন মধ্যবিত্ত পরিবারের একজন হয়ে 80,000 টাকা দামের ফোন ব্যবহার করেন, তখন আপনার মা বাবার সচেতন হওয়া উচিত যে এই জিনিসটা আমার সন্তান পেল কোথায়, আপনি ছেলে হন আর মেয়ে হন, কারণ এই জিনিসটার যোগ্যতা তো আপনার এখনো অর্জন হয়নি। সো এই অপরাধগুলো যারা করেন তাদের মা বাবাকে বলছি কথাগুলো, যারা অপরাধগুলো করছেন তাদেরকে নয়। ওকে সাদেক ভাই বলেন।
জি, তো তারপর আমি ওখান থেকে আবার দ্বিতীয়বার কাজে গেলাম। দ্বিতীয়বার তারা আমাকে দিয়েছিল যেটা আমার চোখের সামনে দিয়েছিল, ওই আবারও মাদক এবং তার সাথে 2টা রিভলভার ছিল।
সেটা আপনি দেখলেন?
জি, সেটা আমি দেখছি।
আপনার তো বয়স তখন 9-10 এর?
হ্যাঁ, 9 বছর।
9 বছর বয়স?
জি।
তখনই আপনি প্রথম রিভলভার দেখলেন?
জি। তো তারপরে সেটা আমাকে দিল, আবার সেম একই জায়গায় নিয়ে যেতে বললো, সে 5 বিবিতেই।
আচ্ছা,
তো ওখানে নিয়ে গেলাম।
ওখানেই বলতে আগে যে জায়গায় নিয়ে গিয়েছিলেন, আগের বার যেখানে ব্যাক পাস করেছিলেন শুধু হিরোইন আর ইয়াবা, এবার আপনি 2টো রিভলভার, হিরোইন, ইয়াবা, এই 3টা নিয়ে ওইখানে গেলেন?
জি।
আচ্ছা, তারপর?
তো তারপর ওখানে আমাকে আবারও একই টাকায় দিছে 5,000 টাকা।
আচ্ছা,
সেই 5,000 টাকা আমার কাছে রাখলাম, তখন আমার কাছে 9,000 টাকা হলো, 500-500 করে 1,000 টাকা বাসায় দিয়ে দিছি।
আচ্ছা,
আমার কাছে 9,000 টাকা রইলো।
9 বছরের একটা বাচ্চার কাছে 9,000 টাকা অনেক টাকা।
জি। তো তখন আমি 9,000 টাকা কোথায় রাখবো, মানে আমার কোনো এরকম কোনো সেন্স ছিল না আমি টাকাটা কোথায় রাখবো। লাস্টে টাকাটা আমি রাখলাম, আমাদের বাসা তো যেহেতু টিনের বাসা ছিল, সেখানে একটা ব্যাগ নিয়ে আমি উপরে দিয়ে রাখলাম, টিনের উপরে পলিথিন করে বেঁধে। তো তারপর ওখান থেকে চলে আসলাম, সে টাকা ওখানে থুয়ে আবারও তৃতীয়বার কাজে গেলাম। তৃতীয়বার কাজে যাওয়ার সময়,
আচ্ছা এই তৃতীয়বার না, প্রথমবারের পরের 2বার থেকে কিন্তু আপনি জানেন যে আপনাকে দিয়ে কি করানো হচ্ছে।
জি।
কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না?
না, আমার তো টাকার দরকার।
না, টাকা তো আপনার কাছে যথেষ্ট আছে, প্রথমবারের পরই তো আপনার টাকা আছে, আপনি কয়েকদিন না যেতেন আবার অভাবে পড়লে যেতেন?
মানে ওরা তো ডাকতেছে আমাকে,
কিন্তু দরকারটা লোভে পরিণত হয়ে গেছে অলরেডি।
জি।
আচ্ছা, তারপরে?
আর তারপরে তৃতীয়বারের মতন যখন গেলাম, যাওয়ার পরে কেউ একজন ইনফরমেশন দিয়ে দিছে, মাঝপথে আমাকে পুলিশ আটক করে। তখন আমি ব্যাগটা রেখে আমি দৌড় মারি।
আচ্ছা,
আমাদের ওখানে অনেক বড় বড় ধান তখন ছিল, ধানের ভিড়ের ভিতরে ঢোকার পরে তারা আমাকে আমার খুঁজে পায়নি, খুঁজে পাওয়ার না করার কারণে তারা আমাকে আমার ধরতে পারেনি, আমাকে চিনতে।
কয়জন ছিল, আপনি পালালেন কিভাবে?
পুলিশ ছিল প্রায় 4-5 জন, বাইকে চড়ে ছাড়া ছিল।
আচ্ছা,
তবে আমি মানে রাস্তার পাশেই ধান খেত।
আচ্ছা,
ধান খেতে আমি লাভ দিছি, ওখান থেকে রাস্তা অনেক উঁচু ছিল।
আচ্ছা,
ধান খেতটা নিচে ছিল, তো তারা আমাকে ফলো করতে পারেনি আর।
বুঝতে পারছি,
মানে অনেক জমির কারণে আমাকে ফলো করতে
পারেনি। আপনার মতো তো তারা ওই এলাকা ছিল না ওইভাবে?
না। তো তারপরে দৌড়ে এসে আমি সেই অফিসে আসলাম তাদের কাছে,
যেখান থেকে আপনি জিনিস নিয়ে যেতেন।
জি, সেখানে এসে বললাম এরকম এরকম ঘটনা। তো ওরা বললো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই আর 4-5 দিন যাবি না।
আচ্ছা,
তো কার 4-5 দিন যাইতে হবে না, তুই এখন আপাতত বাড়িতে গিয়ে রেস্ট কর।
ওকে।
তো আমি বাড়িতে এসে রেস্ট করতেছি 4-5 দিন, তারা থানায় যেটা গেছে থানায় থেকে ওরা উদ্ধার করে নিয়ে চলে আসছে।
আচ্ছা,
এটা আমি পরে খবর পাইছি, থানায় থেকে ওরা উদ্ধার করে নিয়ে আসছে। তো তারপর তখন আবার আমাকে ডাকা হলো বাড়িতে, একজন পিচি ছিল ওখানে, আমার সে তো ছোট, সে আমাকে রোজ ডেকে নিয়ে যেত, মানে যখন তারা ডাকতো তার হাতে খবর দিত।
আপনার তো ফোন ছিল না?
না,
এই কারণে পিচি মারফত খবর পাঠিয়ে আপনাকে নিয়ে যাওয়া হতো কাজ আসলে।
জি, তো তার আমার যে পিচিটা তাকে দিয়ে কখনো এরকম করায়নি, কেননা সে মানে ওরকম কিছু দেখাইনি তাতে তাকে।
আচ্ছা,
কারণ তাকে দেখাইলে বলে দিতে পারে এরকমটা।
আচ্ছা,
আর আমার উপরে তাদের পুরো কনফিডেন্স ছিল
যে এই ছেলে কাউকে কিছু বলবে না।
না, আমি অনেক শক্ত টাইপের ছিলাম, যেহেতু তারা আমার থানার রেকর্ড দেখছে যে মারধর করার পরও আমার একই স্বীকার কখনো করিনি, যে জিনিসটা যেটা সত্য সেটাই বলছি।
আচ্ছা,
তো এই জন্য মারধর করার পরও সে বলবে না, এরকম তাদের একটা কনফিডেন্স ছিল আমার উপরে।
আচ্ছা,
তো তারপর আমাকে চতুর্থবারের মতন সে আমাকে নিল, আমাকে আবারও একই জিনিস দিছে, তবে এখানে একটু ভিন্ন টাইপ ছিল, সেখানে আমরা বলা হয় এটা ককটেল।
ককটেল?
জি, সেটা
ককটেল বোম যেটাকে আমরা বলি।
জি জি, সেটা আমাকে দিল প্রায় এক ব্যাগ, কিন্তু সেটা অনেক ভারী হয়ে গেল, অনেক ওজন হয়ে গেল।
আচ্ছা,
তো অনেক ভারীর কারণে আমি হাঁটতে পারতেছি না। তো তখন আমার একটা ফ্রেন্ড সাইকেল নিয়ে যাচ্ছে, তখন আমাকে বললো কই যাচ্ছিস তুই হেঁটে হেঁটে? বললাম পাঁচবিড়িতে একটু যাবো, কাজ আছে। তোর ব্যাগ, এত ভারী ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিস, ভ্যানে তুলে তো পারছি না রে, টাকা নেই আমার কাছে। তখন সে আমাকে বললো যে আমার সাইকেলে ওঠ, আমি লিফট দিচ্ছি। তখন সে আমাকে নিয়ে গেল।
আপনি উঠলেন সাইকেলে?
জি, সাইকেলে উঠলাম।
আপনার মনে হলো না যে মাঝপথে যদি আপনাকে পুলিশ ধরে তাহলে আপনার এই বন্ধুটা আজীবনের জন্য ফেঁসে যাবে?
না, এরকম মনে হয়নি, সাইকেলে উঠে গেলাম। ওঠার পরে আমরা বাইপাস দিয়ে গেছি, ওই মেন রোড দিয়ে যাই না, বাইপাস দিয়ে যাই। তো তখন সে আমাকে নিয়ে গেল, কিন্তু মাঝপথে সে আমাকে জিজ্ঞাসা করছে তোর ব্যাগে কি এত ভারী কেন? আমি তাকে বললাম এরা তেমন কিছু নেই, শুধু আলু। তো আলু কার বাসায় নিয়ে যাচ্ছিস? আমি বললাম আলু নিয়ে যাচ্ছি আমার খালার বাসায়।
আচ্ছা,
ওখানে পাঁচবিঘিতে আমার খালা আছে, খালার বাসায় নিয়ে যাচ্ছি।
হ্যাঁ, এগুলো তো আপনি আগে থেকে তৈরি করে রাখেননি, একের পর এক মিথ্যা বলে যাচ্ছে,
একের পর এক মিথ্যা বলে যাচ্ছি। তো তারপর সেখানে গিয়ে আবার পৌঁছায় দিলাম, পৌঁছায় দেওয়ার পরে আবারও 5,000 টাকা দিয়েছে তারা। 5,000 টাকার মধ্যে এবার আমাকে পুরো টাকাই দিয়ে দিয়েছে, 5,000 টাকা।
ওই 1,000 টাকা আর নেওয়া হয়নি ব্যাক?
1,000 টাকা আর নেওয়া হয়নি।
ওকে, আমরা এখানে একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব আনসেন্সার্ড এপিসোড অন এবিসি রেডিও 89.2 FM। আজকে আমরা একজনের ঘটনা শোনা শুরু করেছিলাম, সাদেকের ঘটনা আমরা শুনছিলাম, এবং শুনতে শুনতে এক পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে প্রথমে তাকে একজন ড্রাগ ট্রাফিকিং এর মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হলো, ঠিক তারপরে তাকে ওয়েপন ট্রাফিকিং এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, অর্থাৎ প্রথমবার মাদক নিয়ে যাওয়ার জন্য তাকে ব্যবহার করা হলো, আর তারপরের বার থেকে সে মাদক এবং অস্ত্র, মানে কি বলবো, মাদক এবং অস্ত্র নিয়ে যাওয়ার জন্য নিজেকে ব্যবহার করলো টাকার জন্য। এতটুকুতে এসে আমরা বিরতিটা নিচ্ছি, শুনতে থাকুন, কিছুক্ষণ পরে আবার ফেরত আসবো। বিরতির পরে আরো অনেক ঘটনা আছে, সো স্টে টিউনড উইথ 89.2 বিকজ ইউ আর লিসনিং টু রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব উইথ রেহান। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে তাহলে আমাদেরকে ফোন করুন, ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন, আপনার ফোন নাম্বার এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, শুনতে থাকুন এবিসি রেডিও 89.2 FM।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস কেবিএসডি আনসেন্সর্ড, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস কেবিএসডি আনসেন্সর্ড, রিচার্জ ইয়োরসেলফ।
ওয়েলকাম ব্যাক পিপল, ওয়েলকাম ব্যাক টু রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2, আর আমি রেহান আছি যাহা বলিব সত্য বলিব নিয়ে, আর অ্যাকচুয়ালি যাহা বলিব সত্য বলিব নিয়ে নয়, আছি সাদেককে নিয়ে। সাদেকের কাছে শুনছিলাম সাদেকের কি অবস্থা, কিভাবে সে তার জীবন পার করেছে, কিভাবে অভাবে অভাবে একসময় টাকার প্রয়োজনটা পড়ে এবং সেই টাকার প্রয়োজন থেকে কিভাবে আস্তে আস্তে সে ড্রাগস ট্রাফিকিং, তারপরে ওয়েপন ট্রাফিকিং, এই সব কিছুর মধ্যে আস্তে আস্তে জড়িয়ে যায় এবং সেখান থেকে উপার্জনটা আসায় সেই ব্যাপারটা তার কাছে মনে হয় যেন ইটস গুড, সামথিং গুড ইজ হ্যাপেনিং, কিছু একটা ভালো হচ্ছে, এরকম একটা চিন্তা ভাবনা। কারণ তার বয়স তখন খুবই কম, 9-10 এরকম একটা বয়স তার ছিল। এই সময়টাতে আসলে অপরাধ কোনটা আর কোনটা সুবিধা, কোনটা সুযোগ, কোনটা খুব বাজে একটা অবস্থা, এই সব কিছুর মধ্যে ডিফারেন্সিয়েট করাটা, পার্থক্য করাটা একটু কষ্টকর। কিন্তু তার আশেপাশের মানুষগুলো কিন্তু বুঝত, যারা তাকে ড্রাগস দিত, যারা তাকে রিভলভার দিত, তারা কিন্তু বাচ্চা ছিল না, তাদের বয়স কিন্তু 9-10 ছিল না, তারা কিন্তু ঠিকই তাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে। আসলে এখানে অপরাধ স্বীকার করা হচ্ছে একজনের মাধ্যমে, কিন্তু বড় বড় অপরাধগুলো কার সেটাও আমরা একটু খেয়াল রাখবো। সাদেক, এরপরে কি হলো?
এরপরে যখন আমাদের ডাকা হলো, কিন্তু তখন তাই প্রবলেম হয়ে গেল একটু। ওসি চেঞ্জ হওয়ার কারণে নতুন ওসি আসছে, তখন নেওয়া দেওয়া লিঙ্ক আর হচ্ছে না, এপার থেকে ওপার আর যাইতে পারতেছি না কোনো জিনিস নিয়ে।
তো আপনাদের পুরো গ্যাং এর মধ্যে এই প্রবলেম দেখা গেল, শুধু আপনার ক্ষেত্রে না তো,
পুরো গ্যাং এর মধ্যে?
আচ্ছা।
তো তারপর তখন আমাকে বসেই থাকতে হলো, আর করার কিছু নাই। তবে দিনের বেলা আমি বাসায় থাকতাম না, শুধু ঘুরে বেড়াতাম, যাতে যেন আমার বাড়িতে বুঝতো যে আমি কোন একটা কাজকর্ম করতেছি।
আচ্ছা। এবং আপনি ওইভাবে ভাগ ভাগ করে একটু একটু টাকা দিতে থাকলেন?
জি, টাকা দিতে থাকি। তো এরকম টাকা দিতে দিতে আমার কাছে প্রায় টাকা শেষ হয়ে গেল, প্রায় আর মাত্র 500-700 টাকার মতো আছে। সেই মুহূর্তে আমি আবার অফিসে গেলাম, গিয়ে বললাম যে
এই যে অফিস বলছেন বারবার, সেই অফিসটা অ্যাকচুয়ালি কি?
এটা হচ্ছে অফিস,
একটা ছদ্মনামে তো অফিসটা ছিল।
হ্যাঁ, এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট ছিল।
আচ্ছা।
সেই রেস্টুরেন্ট থেকে এটা কন্ট্রোল করতো,
মানে রেস্টুরেন্টের মানে ছদ্মবেশে।
জি,
মানে উপর থেকে বলা হতো রেস্টুরেন্ট, ভেতরে ভেতরে হয়তো ওয়েটার, মালিক ইত্যাদি সবাই মিলে ঝুলে এই কাজটা করতো।
জি জি।
আচ্ছা।
তো তারপর সেখানে গেলাম, গিয়ে বললাম যে আমার কাছে তো টাকা পয়সা শেষ হয়ে গেল, যে এখন কি করব। তো তখন বলতেছে আমাদের এখন আপাতত পলচন ভাই বের না হওয়া পর্যন্ত কখনো কোনোভাবে সম্ভব না।
আচ্ছা।
তো এখন একটা কাজ করা যাক, তুমি এক কাজ করো, ঢাকায় যাও, ঢাকায় আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, সেখানে চলে যাও।
আপনাকে আরেকটু পদোন্নতির মতন ব্যাপার চলে আসলো, যে এবার শহরে চলে যাও।
জি। তো তারপর আমি শহরে চলে আসলাম, এখানে এসে আমি কোথায় থাকবো সেটা আমার যে আপন যে বাবা, সে বাবার কাছে গিয়ে উঠলাম।
আচ্ছা।
সেটা কাশপুরে। তো ওঠার পরে যে অ্যাড্রেসটা লিখে দিছিল সে অ্যাড্রেসটা আমি হারাই ফেলছি।
আচ্ছা।
তবে তার ফোন নাম্বার আমার মুখস্থ ছিল, কিন্তু ফ্ল্যাগ দিয়ে থেকে কথা বলা কোন রকমই সম্ভব না,
কারণ যে কথাগুলো বলবেন সেগুলো তো জনসাধারণের সামনে বলা যাবে না।
না। তো তখন আমি একটা মুদিখানার দোকানে ঢুকে পড়লাম।
আচ্ছা।
ডিউটিতে ঢোকার পরে সেখানে 2 মাস চাকরি করলাম, চাকরি করার পর একটা ফোন কিনি, সেকেন্ড ফোন।
আচ্ছা।
তো তখন ফোনের দামটা ছিল 3,000 টাকা।
আপনি মুদি দোকানে কত করে পেতেন মাসে?
মুদির দোকানে 1500 টাকা পেতেন তখন।
তাতে আপনার চলতো না?
না, তাতে চলতো না, কিন্তু বাবার ওখানেই খেতাম আর আমার টাকা খরচ করতাম না। বাবা আমাকে আমার কাছ থেকে টাকা পয়সা চাইতো, কিন্তু টাকা দিতাম না।
আর আপনার মা যে আছেন তাকে কোনো টাকা পাঠাতেন
না? তখন তাকে কোনো টাকা পাঠাইনি।
আপনি যে এসেছেন ঢাকা শহরে, আপনি কি তার সাথে কথা বলে এসেছিলেন?
জি, কথা বলে এসেছি, ওনারা জানে যে আমি বাবার কাছে আসছি।
আচ্ছা।
তো তারপর আমি ওখানে ফোন একটা কিনলাম, 2 মাস চাকরি করার পরে একটা ফোন কিনলাম। সিম কোথায় পাবো? আমার তো ভোটার আইডি কার্ড বা এরকম কোনো কিছু
নাই। আপনার বয়স তো তখন 11 বছর।
তো তখন আমি বাবাকে বললাম আমাকে একটা সিম কিনে দাও বাড়িতে কথা বলার জন্য।
আচ্ছা।
তো বাবা অনেক ইয়া করার পরে, অনেক ঝোলাঝুলো, অনেক কান্নাকাটি করার পরে আমাকে সিম একটা কিনে দিল।
আচ্ছা আচ্ছা।
সিম কিনে দেওয়ার পরে তখন তার সাথে যোগাযোগ করলাম।
তারপরে আপনার বাবা জিজ্ঞেস করেনি আপনি সেট কোথায় পেলেন?
জিজ্ঞাসা করছে, তখন তো দেখছি আমি চাকরি করতেছি। তো তাদের কাছে অ্যাড্রেসটা নিলাম, অ্যাড্রেস নেওয়ার পরে সেই অ্যাড্রেস মোতামত গেলাম। যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা বলে, সে ওখানে শাফিন নামে একজন ছিল।
আচ্ছা, শাফিন নামে।
জি। তো সে ওখান থেকে আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে তুমি আসছো, আমাকে বলছে, তবে এত লেট হলো আমি জানি না কি জন্য লেট হলো, তো এখন তুমি এখানে থাকতে পারো, সমস্যা নেই, তো তুমি 2-4 দিন পরে আসো, আমরা সবকিছু ঠিকঠাক করে নিই।
আচ্ছা।
তো তারপর আমি যে চাকরিটা তো আমাকে বাদ দিতে হবে, তাছাড়া তো আমার কোন রকমের কাজ করা সম্ভব না,
রাইট?
তো তখন আমি দোকানে এসে একটা ঝামেলা পাকালাম। ঝামেলাটা কিভাবে পাকালাম? ওখানে কিছু টাকা আমি চুরি করলাম।
আচ্ছা।
চুরি করার পরে ওখানে ঝামেলা হয়ে গেল, আমাকে চাকরি থেকে বাদ দিল। সে আমার শুধু চাকরি ছেড়ে দেওয়ার প্ল্যানে এটা করলাম।
আচ্ছা আচ্ছা।
তো তারপর
আপনি এমনি বলতে পারতেন না যে আমি চাকরিটা করতে পারছি না, আমাকে দেশের বাড়ি যেতে হবে বা কিছু?
ও ছাড়তে যেত না আমাকে, মানে কেন জানি না আমাকে অনেক স্নেহ করতো, কখনোই ছাড়তে যেত না।
স্নেহ করতো আপনাকে, 1500 টাকা দিত মাসে।
জি।
কিন্তু আপনার আরো বেশি প্রয়োজন পড়েছিল।
আমার আরো বেশি প্রয়োজন পড়েছিল, কারণ না এখানে আমি যদি টাকা এখানে বাবাকেই দেই, এখানে যদি দেই অন্তত পক্ষে 1000 টাকা এখানে দিতে হবে, তো মাসে 500 টাকা আমার বাসায় কখনোই হবে না।
আচ্ছা।
আমার বাসায় অন্তত পক্ষে মাসে আমাকে 2-3 হাজার টাকা আমাকে পাঠাইতে হবে সর্বনিম্ন। তো তারপর গন্ডগোল করে তো ওখানে গেলাম। যাওয়ার পরে তারা বলল তো একটা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের সাথে তুমি চলে যাও।
আচ্ছা।
আমি বললাম কোথায় যাবো? যাও অ্যাম্বুলেন্সের সাথে, অ্যাম্বুলেন্স কোথায় নিয়ে যাবে সেখানে যাও। তো আমি অ্যাম্বুলেন্সে উঠলাম, ওঠার পরে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমি আর একটা ছেলে ছিল শাকিল নাম, অ্যাম্বুলেন্সটা ডাইরেক্ট নিয়ে গেল চিটাগাং।
আচ্ছা।
তো আমি ওখানে মানে জায়গা তো আমি চিনি না, তবে আমি সাইনবোর্ড দেখে আমি বুঝতে পারছি এটা চিটাগাং। তো চিটাগাং এ তারা আমাকে রাখলো, রাখার পরে অ্যাম্বুলেন্সটা সহকারে নিয়ে চলে গেল কক্সবাজার, আর বলতেছে আমি কক্সবাজার থেকে ঘুরে আসি। তো কক্সবাজার থেকে দেখি তারা ঘুরে আসলো, ঘুরে আসে অ্যাম্বুলেন্স ভর্তি ডাক, শুধু ইয়াবা আর কিছু না।
অ্যাম্বুলেন্স ভর্তি শুধু ইয়াবা?
জি।
মানে আনুমানিক কয় হাজার পিস হবে ওখানে বা কয় লাখ পিস হবে?
আনুমানিক তো এটা প্রায় 1 কোটি হবে, লাখ না কোটি হবে, অ্যাম্বুলেন্স ভর্তি। তো তারপর সেটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তারা একটা কাশপুরে একটা পেপার মিল আছে,
অ্যাম্বুলেন্স তো কোনো পুলিশ আটকাবে না কোনোদিনও, বরং আরো জায়গা করে দেবে যাওয়ার জন্য।
জি
বাবা, অসাধারণ। তারপর
তারপর তারা অ্যাম্বুলেন্সটা কাশপুর পেপার মিলের পিছনে নিয়ে গেল। সেখানে একটা বালু আছে, মানে বালুর ঘাট, একটা নিরিবিলি জায়গা, সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা করে কি সেটা হচ্ছে মাটিতে পুঁতে রাখে, পলিথিন করে বালুতে রাখে, বালুটা শুকনো থাকে, জিনিসটা নষ্ট হবে না। তো ওখান থেকে এক ব্যাগ করে বের করে, বের করে বস্তাতে ভরাই দেয় আমাকে।
আচ্ছা।
এবং তখন আমাকে সিরা শার্ট, সিরা প্যান্ট এবং থুন কালি এরকম মেখে তারা আমাকে বলতো যে কাগজ কুড়াবে আর তুই যাবি।
মাই গুডনেস, আপনাকে টোকাই রূপে সাজানো হতো।
জি। তো তারপর
ছালা দিত এবং এই ছালার মধ্যে ইয়াবা থাকতো।
জি। তো তারপর আমি ওখানে নিয়ে গেলাম তারা।
আমি এতটুকু আগে নিয়ে নেই, আমি আমি বুঝতেছি না আসলে ব্যাপারটা। রাস্তাঘাটে আমরা অনেকেই এভাবে দেখি যাওয়া আসা করে, তার মানে কি অনেকেই এর মধ্যে এই কাজের সাথে যুক্ত?
হ্যাঁ, অনেকেই আছে, বিশেষ করে আমি যতটুকু জানি কাশপুর এলাকাতে অনেকেই আছে।
ও মাই গড, ও মাই গড। আচ্ছা, তারপরে তারপরে?
তো তারপরে সেখান থেকে আমি অ্যাড্রেস মোতাবেক পৌঁছাই দিলাম, সেটা হচ্ছে সেই সাপিনের কাছে আনলাম মালটা। সাপিনের কাছে আনলাম, সাপিনের রুমে রাখলো। তারপরে সাপিনের ওখান থেকে কোথায় যায় সেটা জানি না।
আচ্ছা।
এরকম করে চলতে আছে, আমাকে 20,000-30,000 করে টাকা দেয়।
আপনি ওই ওই যে বালুঘাট, যেটা কাশপুর বালুঘাট, ওইখান থেকে আপনাকে বস্তায় করে করে দেওয়া হতো এক এক ব্যাগ, এবং সেটা নিয়ে নিয়ে আপনি কি বিভিন্ন জায়গায় যেতেন নাকি স্পেসিফিক কোন জায়গাতেই আপনাকে বারবার পাঠানো হতো?
এক জায়গাতেই বারবার পাঠানো হতো ওখানে। তো ওখান থেকে আরো বিভিন্ন টিম আছে, তারা অন্য জায়গায়
অন্য জায়গায় ছড়িয়ে দিত আর কি।
হ্যাঁ। তো তারপর আমার কাজ শুধু মানে মেন জায়গা থেকে পৌঁছানো,
আর
বাইরে কোনো না। তো তারপর তারা দ্বিতীয়বার আবার আমাকে চট্টগ্রাম পাঠালো, তখন আমাকে ডাইরেক্ট একবারে কক্সবাজার পাঠিয়ে দিল। তখন আমার উপরে তারা মানে একটু ভরসা পেয়েছে।
তখন আপনার কত বছর বয়স? 12।
তখন আমার 12 বছর বয়স।
আচ্ছা, এবার কক্সবাজারে পাঠালো আপনাকে মানে কক্সবাজারে গিয়ে এরকম কিছু করার জন্য নাকি কক্সবাজারে কিছু নিয়ে গেলেন?
না, কক্সবাজারে শুধু খালি অ্যাম্বুলেন্স নিয়ে গেলাম।
আচ্ছা আচ্ছা।
ওই কক্সবাজার থেকেই তারা জিনিস দেবে, আমি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসবো। তো কক্সবাজার যাওয়ার পরে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নামটা আমি প্রকাশ করতে চাচ্ছি না, তো সে
কক্সবাজারে গিয়ে আপনার তার সাথে দেখা হয়।
জি।
আচ্ছা।
তারপর সে আমাকে একটা অ্যাড্রেস দিল ওখানে যাওয়ার জন্য, সেটা ছিল টেকনাফে। ওখানে লঞ্চে করে যাইতে হয় টেকনাফে, লঞ্চে করে গিয়ে সেখান থেকে তারা জিনিসটা দেয়। মানে ওখানে লঞ্চে করে মিয়ানমার থেকে আসতো।
আচ্ছা আচ্ছা।
মিয়ানমার থেকে আসতো, ওখান থেকে একটা ঘর আছে সেখানে দিতাম, যাওয়ার পরে তারা বস্তা করতো। তখন 4 বস্তা আমাকে দিছে,
4 বস্তা ইয়াবা।
জি। তখন নৌকাতে উঠাই দিছে।
আচ্ছা।
নৌকাতে আমি একা, নৌকা আমি একাই বৈঠিয়ে মানে বৈঠা চালাচ্ছি, সমস্যা হচ্ছে না আমার। তো এভাবে আস্তে 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 প্রায় 3 ঘন্টা লাগলো টেকনাফ থেকে ঘাটে আসতে।
আচ্ছা।
তো তারপর এখান থেকে আসে অ্যাম্বুলেন্স ওখানে খাড়া করা আছে, বস্তা ডাইরেক্টলি ওখানে ঢোকালাম। কিন্তু সেখানে কিন্তু প্রশাসন ছিল আমাদের ডিউটিতে, প্রশাসনই আমাদেরকে ডিউটি দিচ্ছে, যাতে জানো
প্রশাসনের লোকজনই আপনাদেরকে বলছে।
জি।
আচ্ছা, আমি আসলে একটা জিনিস বুঝতে পারছি না, যে অপরাধের জায়গাটা যদি এত উদার হয়, এত সুন্দর হয়, আমাদের সুবিধার জায়গাগুলো সেম ভাবে উদার সুন্দর নয় কেন? যখন আমরা সাহায্যের জন্য যাই কোনো কারণে, অনেক সময় অনেক অনেক ভোগান্তি আমাদেরকে পেশ করতে হয়। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, অপরাধের জগৎ গেলে আসলে ভোগান্তি বলতে কিছু নেই। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত সবাই এগিয়ে আসছেন উদার মনে। এভাবে আপনারা যদি একটু ভালো কাজের দিকে এগিয়ে যেতেন, আমাদের দেশে অপরাধী সৃষ্টি হতো কম। যাই হোক, এই অত বড় কথায় না যে ছোট মুখে, আবারও সাদেকের কাছে চলে যাই।
তারপর আমি অ্যাম্বুলেন্সে উঠালাম, উঠানোর পরে সেই অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসলাম সেই একই জায়গায় বালুরঘাটে। কিন্তু তখন ডাইরেক্টলি বালুরঘাটে অ্যাম্বুলেন্সটা ঢুকালো না, কেননা ওখানে একটু প্রবলেম হচ্ছিল, সে কারণে ডাইরেক্টলি ঢুকালো না,
পুলিশের ওয়েট পড়েছিল বা এই ধরনের কিছু।
জি। তো তারপরে সেখান থেকে করলো কি, বস্তা আমাকে সেই টোকাই সিস্টেম আমাকে দেওয়া হলো।
আপনি টোটাল অ্যাম্বুলেন্সে যাত্রা করে আসলেন কক্সবাজার থেকে একদম বালুরঘাট পর্যন্ত?
জি।
আচ্ছা। তারপরে ওখানে ঢুকতে পারলেন না, কোনো একটা সমস্যা হলো? আসলে অনেকেই শুনছে তো, হঠাৎ যদি খেয়ে হারিয়ে ফেলে, এই জন্য কিছু কিছু ব্যাপার আমি মাঝে মাঝে রিপিট করে বলে দিচ্ছি সাজিয়ে আর কি। হ্যাঁ, বলুন।
তো তারপর সেখানে আবারও টোকাই সাজা হলো আমাকে, ঠিক ওই রকম করে। তো সে ড্রেসটা আমার অ্যাম্বুলেন্সে থাকতো অল টাইম।
আচ্ছা।
তো ড্রেসটা আমি আবার 15 পরলাম, পরার পরে সেখান থেকে আমি ওইরকম ওইরকম করে বস্তা করে নিয়ে যাচ্ছি, মাথায় করে বস্তা নিয়ে যাচ্ছি, মাঝে মাঝে দু একটা বোতল টুকাচ্ছি, একটা কাগজ নিচ্ছি, এরকম কিছু,
সম্পূর্ণ টোকায়ের ভান করছে।
হ্যাঁ, সম্পূর্ণ। তো ওখানে নিয়ে যাই, 4 বস্তা পৌঁছায় দিলাম। পৌঁছায় দেওয়ার পরে আমাকে ওখান থেকে আমাকে 50,000 টাকা দিল।
50,000 টাকা?
জি।
এই টোটাল কক্সবাজার ট্যুর সব মিলায়?
জি।
50,000 টাকা, অনেক বড় লাগছে ভাইয়ারা আপনাদের কাছে শুনতে। যারা যারা অনেকে আছেন এই ধরনের অনুষ্ঠান শুনে উল্টোটা করে, তাদের জন্য বলছি, অনেকে কিন্তু আপনার এই কথা শুনে লোভ লোভ চাচ্ছে যে আমি যদি এরকম একটা লিঙ্ক পাইতাম, আমিও যদি এরকম চার বস্তা পৌঁছে দিতে পারতাম তাহলে আমারও 50,000 টাকা হইতো। অনেকে কিন্তু অনুষ্ঠানটাকে এভাবে নেয়, যখন কেউ এখানে এসে বর্ণনা দেয় যে এভাবে আমাকে রেপ করা হয়েছিল বা ধর্ষণ করা হয়েছিল, তখন এমন অনেক মানুষ আছে যারা সেটা থেকে আনন্দ নেয়। আমি তাদেরকে বলছি, ভাই আপনারা মানসিকভাবে যারা বলছে না তাদের থেকে হাজার গুণ নিকৃষ্ট, হাজার গুণ বড় অপরাধী, কিন্তু আপনাদের এই সাহসটুকুও নাই যে আপনারা যাহা বলিব সত্য বলিব তে আসবেন এবং সাদেক ভাইয়ের মতন সত্যটা বলবেন। আপনাদের এতটুকু যোগ্যতা পর্যন্ত নাই, আপনারা হচ্ছে ওই লেভেলের ভাই। শুনেন, এখন থেকে অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট হবে, আমি আপনাদের পরিচয়টা একটু হালকা হালকা করে ধরিয়ে দেব, বুঝতে পারবেন অপরাধ কাকে বলে এবং কি প্রকার। বলেন সাদেক ভাই।
তো তারপরে 50,000 টাকা দিল, 50,000 টাকা আমি বাসে নিয়ে গেলাম, কিন্তু বাসে নিয়ে গেলে সমস্যা হবে। তো তখন আমি করলাম কি, এক্সট্রা করে একটা রুম ভাড়া নিলাম যেখানে আমি একা থাকতে পারবো। তো সেখানে আমি রাত্রে থাকি, কিন্তু আমার বাবা কখনো আমাকে খুঁজতো না যে ছেলেটা কোথায় আছে, এরকম কোনো প্রয়োজনীয় বোধ মনে করতো না, কেননা সে ড্রাগস ব্যবহার করতো, তার নিজের স্বার্থটা সে বোঝে,
সে নিজের স্বার্থ বুঝছে।
তো তারপর আমি ওখানে 50,000 টাকা, টোটাল আমার কাছে 75,000 টাকা হলো। এর আগের বার আমাকে দিছে
25,000 আপনাকে আগে দিয়েছিল, এটা কিন্তু আপনি মিস করেছেন, আগে বলেননি। 25,000 আপনাকে কখন দিয়েছিল, আগে যখন ওখান থেকে বস্তা পার করেছিল?
জি জি। 25,000 টাকা।
এবং আপনার বাবা আপনার কাছ থেকে কিছু সুবিধা পাচ্ছে, যে কারণে সেও আপনাকে কিছু বলছে না?
না, বাবাকে আমি 1,500 টাকা করে দিচ্ছি। তো তারপরে টাকা ওখানে রাখি, তখন 2,000 টাকা করে বাসায় পাঠাতে লাগলাম।
আচ্ছা,
15 দিন পরপর 2,000 টাকা করে পাঠাতে লাগলাম। তো তখন 4,000 টাকা বাসায় মাসে পায়, তখন তো বাসায় খুব খুশি যে কোন একটা ভালো একটা কাজ করতেছে, অবশ্যই সেই জন্য সে আমাকে টাকা দিচ্ছে।
তারা তো আর জানে না আপনার অপরাধ জগতের কথা, তারা হচ্ছে আপনি বোধ হয় অনেক খাটনি করে এই টাকাটা কামাই করছেন এবং পাঠাচ্ছেন। দেখেন একটা জিনিস কি সাদেক ভাই, আমার এই জিনিসটা খুব ভালো লাগছে, সবার মধ্যে একটা সুন্দর দিক থাকে। আপনি একজন অপরাধী হিসেবে এসেছেন, আপনার কিছু অপরাধ আপনি স্বীকার করছেন, বাট আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আপনি টোটাল টাকাটা নিজে মজা করার জন্য ব্যবহার করেননি, আপনি সবসময় আপনার পরিবারের খেয়ালটা রেখেছেন। হয়তো আজকে এই কারণেই এই জায়গা থেকেই আপনি এখানে।
জি,
যাই হোক বল।
তো তারপর এভাবে টাকা 2,000 টাকা করে দিই। তো তৃতীয়বারের মতো আবারও কক্সবাজার গেলাম, ঠিক সেম ভাবে আবারও ওই রকম নিয়ে আসলাম।
ওকে।
তো নিয়ে আসার পরে তখন আমাকে টাকা কমই দিছে, 30,000 টাকা দিছে।
কেন এবার কম দেওয়ার কারণ কি?
জানি না, সঠিক জানি না কি কিসের জন্য তারা কম,
জিনিস কম ছিল হয়তো বা কিছু। আচ্ছা,
এরকম। তারপরে কিছুদিন আমি গেলাম না, আমাকে অনেক ডাউট লাগতেছে, যে আমি তাদেরকে ফোন করে বললাম যে আমি যাবো না কয়েকদিন।
আচ্ছা।
তো তারা বললো কেন? আমার একটু প্রবলেম হচ্ছে, আমার শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, যাবো না।
আসলে কি আপনি টাকার পরিমাণে অসন্তুষ্ট?
জি, মানে টাকাটা কোথায় রাখবো সেটার জন্য আমি অসুস্থ, মানে টাকা কি করবো এত টাকা।
আচ্ছা,
আমার তো শুধু ফ্যামিলিতে লাগে মাত্র 4,000 টাকা, তো এত টাকা আমি রাখবো কোথায়, বা যদি কখনো ধরে ফেলে কেউ এত টাকা তুই কোথায় পেলি, তো এই জন্য আমাকে খুব ভয় লাগতো।
আচ্ছা আচ্ছা।
তো তখন আমি বাসায় আমার হচ্ছে রাজমিস্ত্রি ডাকলাম, মিস্ত্রি রেখে নিচে একটা খাল করে নিছি, খাটে নিছে, খাল করে নিয়ে এমন একটা খাট কিনছি যেটা ফোল্ডিং সিস্টেম, যেটা দিয়ে একটা আমি শুধু ঢুকতে পারবো, অন্য কেউ বুঝতে পারবে না যার ভিতরে কিছু থাকে। তো সেখানে টাকাটা আমি রাখি। তো তারপর প্রায় 15 দিন আমি যাই না, কিন্তু এই 15 দিন আমি বাসায় থাকি, তখন আমি প্রচুর গান গাইতাম।
আচ্ছা,
বাসায় একা একা
গান করতেন?
হ্যাঁ, অনেক গান করতাম। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি কোন একটা সিঙ্গার হব।
আচ্ছা আচ্ছা।
মানে স্কুলেও আমি গান গাইতাম, গানের মধ্যে ফার্স্ট ছিলাম এবং ক্রিকেট খেলার মধ্যে।
আচ্ছা।
তো তারপর সেখানে সে গান একটা মেয়ে শুনতো, তো আমি প্রতিদিন গান গাইতাম। তো ওই মেয়েটা মানে যে সময়টাতে আমি গান গাইবো সেই সময়টাতে সে দরজার সাইডে এসে চুপ করে দাঁড়ায় থাকে।
আচ্ছা।
একদিন আমি ধরছি যে কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? বলছে না, আপনার গান শুনতেছি আমি।
আচ্ছা।
তো না, গান শোনার আপনার প্রয়োজন নেই, আপনি আপনার বাসায় আপনি যান, আমার পাশের বাসায়,
প্রতিবেশী আর কি।
প্রতিবেশী। তো তারপর এরকম করতে করতে 15 দিন চলে গেল, আবার চতুর্থবার গেলাম। চতুর্থবার যখন গেলাম তখন কক্সবাজারে আমাকে পাঠাইল না, তখন আমাকে পাঠাইলো সিলেটে।
আচ্ছা, এবার সিলেট থেকে আনতে হবে?
হ্যাঁ, সিলেট থেকে আনতে হবে, কিন্তু এখান থেকে কিছু মাল ওখানে যাবে।
আচ্ছা।
তো এখান থেকে আমাকে কিছু ইয়াবা দিল, এক বস্তার মতো।
এক বস্তায় আনুমানিক কতগুলো থাকে বলতে পারবেন কি?
এক বস্তায় আমি তো কখনো গুনিনি, তারপরও আনুমানিক এক বস্তায় অন্তত 50,000 হবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে প্রতিবার আপনাকে দিয়ে অন্তত 50,000 ইয়াবা পাস করা হচ্ছে?
অবশ্যই।
ওকে।
তো তারপরে সেখানে গেলাম, সেটা অ্যাড্রেসটা আমাকে লিখে দিছে সুরমা এলাকা।
আচ্ছা।
ওখানে একটা মরুভূমি আছে নদীর পাশে।
আচ্ছা।
ওখানে কাশবন, তো অনেকটা নৌকায় করে যেতে হয়, আমি জিনিসটা সন্ধ্যা লাগে চাইতে সারাদিন যাই, সন্ধ্যার সময় ওখানে পৌঁছাই, নৌকা ওখানে সবসময় থাকে।
আচ্ছা, এখানে কি অ্যাম্বুলেন্সেই গেলে?
হ্যাঁ, অ্যাম্বুলেন্সেই, সেম অ্যাম্বুলেন্সই ব্যবহার করিস যে কোনো জায়গাতে। তো তারপর সেখানে দেখলাম যে তারা কয়েকটা মশলা মেডিসিন কয়েকটা ওখানে আনছে, মানে যে মেডিসিন গুলো আমি কখনো চিনিনি, মানে লাল মেডিসিন, তারপরে সাদা, তারপরে মানে কালো। হ্যাঁ, এটা দিয়ে তারা গ্রানাইট বানাচ্ছে।
গ্রানাইট বানাচ্ছে?
হ্যাঁ, গ্রানাইট ওখানে তৈরি করতেছে
সিলেটে, সুরমা এলাকায়।
সুরমা এলাকাতে। তো তারপর তারা আমাকে দেখে বললো যে আসছো, ভালো হয়েছে, জিনিসটা রাখো এখানে, রাত্রে রেস্ট করো। আমি বললাম না, আমি এখানে থাকবো না, আমার কাছে এখানে নিরাপদ আমার মনে হয় না। তো সেটা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও, কিন্তু কিছু জিনিস তো নিয়ে যেতে হবে। তখন তারা আমাকে ওই গ্রানাইট দিছে।
আপনি পছন্দ করছিলেন না ব্যাপারটা, তাই না?
না, ব্যাপারটা আমি পছন্দ করছিলাম না, ওখানে থাকা আমার কাছে মোটেও ভালো লাগতেছিল না।
আচ্ছা, আপনি তো তখন গ্রানাইট কি প্রথমবার দেখলেন, নাকি আপনি গ্রানাইট ব্যাপারটা আগেও পরিচিত? আগে তো আপনি ককটেল বলেছিলেন।
হ্যাঁ, আগে দেখিনি গ্রানাইট, তবে এই প্রথম দেখলাম, তবে নাম ওদের কাছেই শুনছি যে এটা গ্রানাইট।
আচ্ছা,
তাদের কাছেই দেখলাম আমি গ্রানাইট। তো তাদের সাথে আলাপ করার পরে তারা বললো এটা গ্রানাইট বলা হয়, তো এটা নিয়ে যাই ধরা দিবি ওখানে। তো আমার সাথে তুই তুকারি করে কথা বলতো, সেই জন্য আমাকে ভালো লাগতো না।
আচ্ছা,
সবাই আমার সাথে ভালো ব্যবহার করতো, শুধু ওই লোকটা আমার সাথে।
ওই লোকটার নাম কি?
ওই লোকটার নাম পারভেজ।
পারভেজ, সে নিজে বানাতো গ্রানাইট?
জি, সে বানাতো নিজে। তো তারপর সে আমাকে দিয়ে সেটা আনালো। তো কিন্তু সেদিন আমাকে 3 লক্ষ টাকা দিছে।
হোয়াট, কত?
3 লক্ষ টাকা। সে টাকাটা,
সেই 3 লক্ষ টাকার কি হলো সেটা আমরা জানবো বিরতির পরে এসে। বিরতির পরে আমরা অর্থাৎ রাত 12টার পরে আবারও আমি রেহান চলে আসবো রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব নিয়ে। অদ্ভুত একটা জায়গায় আমরা থেমে গেলাম, এই মাত্র আমরা শুনছিলাম যে গ্রেনেড বানানোর অলমোস্ট ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছেছে আমাদের সাদেক, সেই সুদূর সিলেটে। একটা ব্যাপার কি, মাঝে মাঝে চিন্তা করি যখন অ্যাম্বুলেন্সের ভিতরে ক্রাইম হয় তখন আবার কি করার থাকতে পারে। একটা পুলিশ, সে যদি সৎ হয়, 100% সৎ হয়, তারপরেও কিন্তু সে কখনোই একটা অ্যাম্বুলেন্স থামাবে না, কারণ থামিয়ে চেকিং করতে গেলে সেখানে একজন মুমূর্ষু রোগীর মৃত্যু হতে পারে। এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা, তখন সম্পূর্ণ দোষ প্রশাসনের। আবার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যখন ইয়াবা পাস হচ্ছে, যখন জায়গা থেকে জায়গায় ইয়াবা চলে যাচ্ছে, তখন ইয়াবা কিভাবে গেল, সম্পূর্ণ দোষ প্রশাসনের। আসলে এখানে প্রশাসনের কাজটা কোথায়, তারা আসলে কি করতে পারে? তারা কি সিলেটের সুরমা এলাকায় গিয়ে ব্যাপারটা বন্ধ করতে পারে? তারা কি বালুর ঘাটে গিয়ে ব্যাপারটা বন্ধ করতে পারে কাঁচপুরের, নাকি সেই সুদূর মিয়ানমারে গিয়ে এটা বন্ধ করে আসা সম্ভব সেই টেকনাফের থ্রুতে? আমরা জানি না, আমরা জানার চেষ্টা করবো। চলতে থাকবে রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। আমি রেহান আছি আপনাদের সাথে, রাত 1টা পর্যন্ত থাকবো। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে, তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। সো স্টে টিউনড উইথ 89.2 for the worst stories in the best way.
Royal Tiger Drink presents KBSD Uncensored. Recharge yourself. Royal Tiger Drink presents KBSD Uncensored. Recharge yourself.
শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। রাত 12টার পরে আরো একবার আপনাকে স্বাগতম জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব এর আনসেন্সার্ড এপিসোডে। এই অনুষ্ঠানটির অনেক 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 অনেকগুলো পর্ব চলে গেছে, অনেক 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 পর্বে অনেকেই অনেকের অপরাধ স্বীকার করেছেন এবং অপরাধ স্বীকারের মাধ্যমে তারা তাদের অপরাধের পথগুলো অনেক সময় বুঝিয়ে দিয়ে গেছেন, জানিয়ে দিয়ে গেছেন। সেই পথ থেকে হয়তো হয়তো একজন বা দুজন বা তিনজন প্রতি 100 জনে হয়তো বা উল্টো চিন্তাটা করতে পারে যে আমিও এই পথে যাই, হয়তো আমার কাছে কিছু টাকা আসবে বা আমি এই সুবিধাটা পাবো, বাট এই অবস্থানটায় যেতে পারবো, বা আমি হয়তো কিছুদিন এই কাজটা করে তারপরে আবার বেরিয়ে আসব, এই ধরনের চিন্তা অনেকে করতে পারে। কিন্তু সত্যি কথা বলতে সবার ভাগ্য কিন্তু হয় না বের হয়ে আসার। এই জগৎগুলোতে একবার ঢুকলে তারপরে আবার বের হয়ে আসাটা কষ্ট। ইটস লাইক ওয়ান টাইম শো, একবার আপনি ঢুকবেন, শো শেষ করে তারপরে বের হবেন, ঠিক যেভাবে এই শোটা চলতে থাকে। বাট লাইফ ইজ নট আ শো, এখানে কোনো ব্রেক নেওয়া যায় না, এখানে রিটেক নেওয়া যায় না, এখানে আবার কিছু করা যায় না, যা হয় তা একবারে হয়ে যায়। চলুন আরো কিছু সত্য শুনে আসি আজকের রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিত বোতে। বারোটার আগে, একটু আগে আমরা যা শুনছিলাম সাদেক ভাইয়ের কাছ থেকে, আমরা জানতে পেরেছিলাম উনি সিলেটের সুরমা এলাকায় চলে যান এবং সেখানে গিয়ে উনি গ্রেনেড বানাতে দেখেন, গ্রেনেড তৈরি করতে দেখেন এবং পরবর্তী টাস্কটা তার উপরে হয়ে দাঁড়ায় এটা, গ্রেনেড পাসিং। অনেক বড় মাপের একটা অস্ত্র যেটা দিয়ে মানুষের লাইফ রিস্কে ফেলে দেওয়া যায়, যেটা দিয়ে মানুষকে ধ্বংস করে দেওয়া যায়, সেই জিনিসটা পাস করার দায়িত্ব এবার পড়লো সাদেক ভাইয়ের হাতে। সাদেক ভাই, অবস্থায় এরপর থেকে আমরা আসি?
জি, তারা আমাকে 3 লক্ষ টাকা দিল, 3 লক্ষ টাকা, এবং আমাকে কিছু গ্রেনেড দিয়ে দিল। তো তখন অ্যাম্বুলেন্সটা নিয়ে আমরা রওনা হলাম।
আচ্ছা,
রওনা হওয়ার পথে হবিগঞ্জ নামে একটা এলাকা, সেখানে এসে আমাদের অ্যাম্বুলেন্সটা অ্যাক্সিডেন্ট হয়। তো খুব বেশি ক্ষতি হয় না, তবে আমার একটু সমস্যা হয়েছিল, কারণ আমি যে সাইডটা ছিলাম ওই সাইডটাতে ধাক্কা লাগে, তবে অ্যাম্বুলেন্সে তেমন ক্ষতি হয় না। তো আমার একটু চোট লাগে অনেকটাই, তখন মুরব্বীরা ধরাধরি করে আমাকে হসপিটালে নিয়ে যায়। তো তারা দেখলো খালি অ্যাম্বুলেন্স, তো সম্ভবত কোনো সমস্যা নেই, কিন্তু গ্রেনেড গুলো ছিল সিটের নিচে, যেটা তারা কখনই বুঝতে পারবে না।
আচ্ছা, এই মানে ধাক্কাটা দিয়েছিল কি অন্য কোনো গাড়ি?
হ্যাঁ, অন্য গাড়ি।
গ্রেনেড তো তখন ব্লাস্ট করতে পারতো
না? হবে না, এমন সিস্টেমে মানে ফর্ম দেওয়া আছে, তখন ওটা চাপ খাবে না।
ওকে,
তো যদি একবারে মানে ভেঙে যেত, ঘুরে যেত, তাহলে ব্লাস্ট হতো। তো তারপর আমাকে হসপিটালে নিয়ে গেল, হসপিটাল থেকে ফিরে দেখি আমার মানে তখন একটু অনেকটা প্রবলেম হচ্ছিল, যে আমার মানে কথা বলার মতন এরকম হচ্ছিল না, হঠাৎ করে চোট লাগার ফলে অনেক রক্ত ধরছে, তো সেই জন্য এরকম ছিল না। তারপরে আমি ঘুমাই যাই হসপিটালে, তখন ড্রাইভারের কোনো খবর ছিল না।
আচ্ছা,
তো তারপর আমি হুশ হওয়ার পরে সকালবেলা
অ্যাম্বুলেন্সটা তখন কোথায় রাখা ছিল?
অ্যাম্বুলেন্সটা রাস্তার ওখানেই রাখা ছিল, ড্রাইভারও ওখানে ছিল,
সেখান থেকে পুলিশ বা কেউ এটাকে নিয়ে আসেনি?
না না, এরকম কোন মানে একটা নিরিবিলি একটা জায়গায়, সেখানে পুলিশের দেওয়ার মতন এখনো পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হবে।
আচ্ছা আচ্ছা,
তো সেই মুহূর্তে মোরব্বীরা আমাকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটাল থেকে আমি পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমার কাছে ড্রাইভার নাই, আমার কাছে কিছু নাই, টাকা টুকা সব অ্যাম্বুলেন্সে। তো পরে আমি খোঁজ করতে রাখি, ওই ড্রাইভারকে ফোন দিয়ে ফোন বন্ধ।
আচ্ছা,
তো ড্রাইভারের ফোন বন্ধ দেখে আমি কি করব, ড্রাইভারকে তো পাওয়ার মতন আর কোনো ইয়াক নাই। আমি কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে আমি গাড়ি ধরে, আমার কাছে তো টাকা নেই, একবারে টাকা নেই, তখন আমি
3 লাখ টাকা কোথায়?
3 লাখ টাকা আপনার অ্যাম্বুলেন্সে।
আচ্ছা,
ওখানে আছে, ব্যাগে আছে। তো তারপর আমি ট্রেনে করে ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে ওখান থেকে ফারহান ভাইয়ের কাছে আসলাম। ফারহান ভাই আমাকে বলল যে ওই ড্রাইভার কোথায় গেছে, ড্রাইভারকে তো আমরাও খোঁজ পাচ্ছি না।
ফারহান ভাই বলতে যে আপনাকে পাঠিয়েছে সিলেটে?
জি।
আচ্ছা,
তো সে আমাকে বলল যে তাকে আমরা তো খোঁজ পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি, ড্রাইভার পালাইছে।
আচ্ছা,
তো ড্রাইভারের কোনো খোঁজ খবর নেই, টাকা গ্রেন্ড তেমন সব নিয়ে পালাইছে, পালানোর পরে এখন তার কোনো খোঁজ নেই। তো এখন একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন আমাদের কাছে, এবং একটা ড্রাইভার, সেরকম বিশ্বাসযোগ্য একটা ড্রাইভারের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমাকে কিছুদিন বসে থাকতে হলো, প্রায় 15 দিনের মতো। কিন্তু এর মধ্যে আমি রাস্তাঘাটে চলাফেরার সময় একটা মুরব্বী মহিলা আমাকে ফুক করে এসে আমার হাত পা চিপে ধরে, কান্নাকাটি করে বলে যে বাবা আমার মেয়ে অনেক অসুস্থ, আমার কিছু টাকা প্রয়োজন, যে কি করব আমার, মানে এরকম করে বলতেছে। সেই মেয়েটা অনাহারেও আছে, মহিলাটা মানে। তো তাকে বললাম চাচি এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই, টাকা নিতে গেলে তো আমার বাসায় যাইতে হবে। তো বললো আচ্ছা ঠিক আছে আমি বাসায় যাচ্ছি। তখন তো মেয়ের দেখতেছি মহিলাটাই সেরকম হাঁটতে পারতেছে না। তারপর রিক্সা নিলাম, রিক্সা নিয়ে তাকে নিয়ে বাসায় গেলাম, বাসায় নিয়ে কিছু খাইনি। তো আমার বাসায় খাবার তেমন কিছু নেই, তখন আমি দোকান থেকে জিনিস কিনে নিয়ে এসে তাকে খাওয়ালাম। খাওয়ানোর পরে তাকে,
আপনি তখন টাকা পেলেন কোথায়?
তখন টাকা নিচ থেকে বের করছি, মহিলা বাইরে থাকা অবস্থায় আমি টাকা বের করে ফেলছি, একটা 50,000 টাকা বান্ডিল বের করে ফেলছি।
আচ্ছা,
তো বান্ডিল বের করে সেখান থেকে তাকে 30,000 টাকা
তাকে দিয়ে দিলেন?
দিয়ে দিলাম।
সেই টাকাটা কি অ্যাকচুয়ালি আপনারই পেমেন্ট ছিল পাস করার জন্য?
আচ্ছা, তো সেই টাকা ওখান থেকে 30,000 টাকা দিই, দিয়ে ওনার সাথে মহিলার সাথে আমি হসপিটালে গিয়ে যাই। তো হসপিটালে যাওয়ার পরে দেখি মহিলা বা ওনার মেয়ের খুব সিরিয়াস অবস্থা।
আচ্ছা,
অনেক ব্লাড ভাঙতেছে, মানে কি একটা প্রবলেম, অতটা ডিটেলস আমি শুনতে দেয়নি, তবে অনেক জটিল প্রবলেম,
প্রচুর পরিমাণে ব্লাড লস হচ্ছে।
হ্যাঁ।
আচ্ছা,
তো তারপর ব্লাড এর প্রয়োজন ওনার। তো তারপর আমি গিয়ে দেখি মানে উনারও মানে রোগীকেও নিচে মানে মাটিতে বেড আছে, বেড ফাঁকা আছে, মাটিতে শুয়ে রাখছে।
আচ্ছা,
বেডও তারা দিচ্ছে না, এরকম পরিস্থিতি। তখন আমি যাই ওদেরকে বললাম যে কি ব্যাপারে, রোগীটা কি নিচে থাকবে? তারা আমাকে বললো তোর পিচ্ছি মানুষ, তোর এত বেশি কথা বলিস কেন?
বাহ, খুব সুন্দর ব্যবহার হসপিটাল,
এরকম করে বললো।
বাই দ্য ওয়ে, আমার লিসনারদেরকে বলে রাখি, হসপিটাল মানেটা কি আপনারা জানেন? হসপিটালাইজেশন মানে কি জানেন? হসপিটাল মানেই হচ্ছে বিনয়, হসপিটাল মানেই হচ্ছে একজন রোগীকে সম্পূর্ণ সেবা দেওয়া। সেখানে একজন রোগীর প্রতি ব্যবহারটা যদি এরকম হয়, সিট খালি থাকার কারণেও নিচে রাখা হয়, আসলে মানে কি বলবো, যা বলিব সত্য বলিব, তাই আসলে অতিথির অভাব হওয়ার কথা না কখনো। অপরাধের সীমাটা মানসিক ভাবে যদি আমরা ধরি, তাহলে এমন জায়গায় চলে গেছে যে এটাকে আসলে বেঁধে রাখাটা কষ্টকর। রাত যতই গভীর হোক, অপরাধের মতন গভীরতা মনে হয় পাওয়া যাবে না। যাই হোক, বলুন।
তো তারপরে তাদেরকে আরেকটা লোক আছে সাদ্দাম, তো তাকে বললাম, ফোন দিলাম, ফোন দিয়ে তাকে ডাকলাম। ডাকার পরে তাকে বলতেছে ভাইয়া আমি দিচ্ছি বেড, ওনাকে ডাকার পরে ওই লেখার তো তখন সাদ্দাম ভাইকে কিছু টাকা দিলাম, টাকা দেওয়ার পরে সিস্টারকেও কিছু টাকা দিলাম যে ভালোভাবে দেখাশোনা করে। তখন উনি হাসি মুখে বলতেছে আমি ঠিকঠাক মতো,
তখন বেডের ব্যবস্থা হয়ে গেছে,
বেডের ব্যবস্থা
হয়, কোনো সমস্যা নেই। তখন পিচ্ছি ছেলে টাকা দিলেও কোনো সমস্যা নেই, পিচ্ছি ছেলে যদি প্রতিবাদ করে তাহলে সমস্যা। আচ্ছা,
তো তারপরে তারা ওখান থেকে চলে আসলাম। আসার পরে মহিলাটাকে আমি ফোন নাম্বার দিয়ে আসছি, যদি আবারও কখনো প্রবলেম হয় আমাকে ফোন দিবে, মানে টাকার পয়সার প্রবলেম যদি আবারও হয় তা আমাকে ফোন দিবে। তো আসার পথে মহিলাটা অনেক কান্নাকাটি করতেছে, আমাকে আসতে দিবে না, আমার বাসায় চলো, আমার বাসায় যাইতে হবে। বললাম না আমার সময় নাই, আমি অন্য জায়গায় যাবো, আমার অনেক কাজ আছে। তো উনি এখন বলতেছে আচ্ছা ঠিক আছে যাও আমাদের বাসায় আসবা। তো তিন চার দিন পরে আবার ফোন দিছে মহিলাটা,
ওই মহিলাটা,
হ্যাঁ, ফোন দেওয়ার পরে বলতেছে ব্লাড কিনতে হবে, টাকা পয়সা তো সবকিছু শেষ হয়ে গেছে।
আচ্ছা, 30,000 টাকা অলরেডি শেষ,
অলরেডি শেষ। তো তখন আবার কি করলাম, তখন আবার 50,000 টাকা বের করে নিয়ে গেলাম। তখন আমার কাছে 125,000 টাকা ছিল, ওইদিকে কিন্তু আমার 50,000 টাকা চলে গেছে, আবার 50,000 টাকা বের করলাম।
আচ্ছা,
50,000 টাকা পুরাটাই দিয়ে আসলাম তাকে।
আপনার ওনার প্রতি এই অতিরিক্ত মমতার পেছনে কারণটা কি?
আমার কারণটা একটাই যে আমাদের ফ্যামিলিটা একসময় এরকমটা ছিল, মানে একটা টাকা ছিল না আমাদের কাছে, মানুষের কাছে গিয়ে হাত পাতবো সেরকম সিচুয়েশন আমাদের ছিল না। তো
হাত পাতলেও দেওয়ার মতন কেউ ছিল না,
দেওয়ার মতন কেউ ছিল না। তো সেই জন্য আমার মানে গরিবদেরকে দেখলে আমার অনেক মায়া লাগে, কারণ আমিও তো এরকম কষ্ট করছি।
এবং সাহায্য করতে আপনার খুব ভালো লাগে?
সাহায্য করতে আমার অনেক ভালো লাগে, কারণ আমি কষ্টটা বুঝি যে আমি কখনো তিন বেলার খাবার এক বেলা খাইছি, কখনো পাইনি।
আপনি এই অনুভূতিটা এত সুন্দর করে বোঝেন না, আপনি অপরাধের অনুভূতিগুলো কেন টের পাচ্ছিলেন না?
আমি অপরাধের অনুভূতিটা টের পাচ্ছি ঠিকই, তবে আমার করার কিছু নেই, যেখানে আমি একবার লোভ পাইছি আমাকে যাইতেই হবে, আমার টাকা নিতেই হবে।
আপনি লোভের কাছে হেরে যাচ্ছিলেন?
লোভের কাছে হেরে যাচ্ছি। তো তখন আর সিলেটা আর পাঠালো না তারা, আর সিলে ওনাকে 50,000 টাকা দিয়ে আসার পরে আমার কাছে 25,000 টাকা আছে, এখান থেকে 1-2 হাজার টাকা করে বাসায় পাঠিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আর 10-12 হাজার টাকা আছে। তো কাজকাম তখন টোটালি অফ একটু।
10-12 হাজার টাকা আছে বলতে 3 লাখ টাকা থেকে মাত্র 10-12 হাজার টাকা আছে তখন?
না, 3 লক্ষ টাকা তো ড্রাইভারে মেরে দিছে, ড্রাইভার তো হারাই গেছে। তো তারপর ওই আমার 1,25,000 টাকা ছিল,
সেখান থেকে এখন আপনার কাছে 10-12 হাজার আছে,
সেখান থেকে 10-12 হাজার টাকা আছে। তো আমি ওখানে গেলাম, কি ব্যাপার কাজকাম কি হবে না? বলতেছে একটু প্রবলেম হচ্ছে, দেখা যাক কি হয়।
আচ্ছা,
তো দ্বিতীয় দিন তারা ফোন দিল, ফোন দেওয়ার পরে ডাকলো ওখান থেকে যে সিলেট থেকে যে বোমাগুলো আনছি আমরা, সেটা সাপিনের কাছে ছিল।
আচ্ছা,
সাপিনের কাছ থেকে সে বলল যে একটা রিক্সা নিয়ে, রিক্সার নিচে করে তুই এটা নিয়ে যাবি হচ্ছে সেই বালুরঘাটে।
আচ্ছা, এই যে টোটাল বোমা পাসিং যে হচ্ছে, এরা কি কোনো একটা সংগঠনের অংশ?
হ্যাঁ, অবশ্যই
টোটাল একটা সংগঠনের অংশ। এবং তাদের চিন্তা ভাবনা কি, এই বোমাবাজি দিয়ে তারা দেশে একটা অনৈতিক সিচুয়েশন তৈরি করবে?
অনৈতিক সিচুয়েশন তৈরি করব মানে আমি যতটুকু জানতাম, এটা হচ্ছে আপনার এটা হরতালের জন্য এটা ব্যবহার।
আচ্ছা, মানে হরতালে যখন গন্ডগোল করার প্রয়োজন পড়ে ইচ্ছাকৃত ভাবে তখন এগুলো ব্যবহার হতো। ওকে, বলেন।
তারপর তারা আমাকে রিক্সা করে, রিক্সা নিয়ে আসলাম, তখন রিক্সা সিটে নিচে করে ওখান থেকে বালুরঘাটে পৌঁছায় দিচ্ছি।
আচ্ছা,
পৌঁছায় দেওয়ার পরে ওখান থেকে জিনিসপত্র শেষ, কিন্তু বাইরে থেকে আর জিনিস আনা যাচ্ছে না, কোনোভাবে আনা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না।
বাইরে থেকে বলতে কি, দেশের বাইরে থেকে নাকি ঢাকার বাইরে থেকে?
ঢাকার বাইরে থেকে, যেরকম কক্সবাজার সিলেটে গিয়ে যেরকম জিনিস আনতাম,
সেটা সম্ভব হচ্ছে না,
সম্ভব হচ্ছে না, কারণ ওই অ্যাম্বুলেন্স নেই আর হচ্ছে ড্রাইভারও নেই।
আচ্ছা,
সেই কারণে তো
নতুন ভাবে অপরাধ করার জন্য অনেক বড় ভরসার প্রয়োজন পড়ে। তো নতুন ভাবে এরকম আরেকটা অ্যাম্বুলেন্স জোগাড় করা, এবং যতটুকু আমি জানি অ্যাম্বুলেন্সের লাইসেন্স করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কঠিন জিনিসগুলোর মধ্যে একটা। যারা অ্যাম্বুলেন্সের লাইসেন্স পায় তাদের শুধু টাকা পয়সা থাকলেই হয় না, যথেষ্ট প্রভাব থাকতে হয়, যথেষ্ট পরিচিতি থাকতে হয়, এবং যথেষ্ট পরিচিতি প্রভাববালা কেউই যে এই ধরনের অ্যাম্বুলেন্স সাপ্লাই করে, এই ধরনের অপরাধটা করে, এটা আমাদের আর এখন জানতে বাকি নেই। যাই হোক, বলেন।
তো তারপর এরকম করে আনতে আনতে ওখান থেকে শেষ হয়ে গেল। তো তারা আমাকে 2-3 হাজার টাকা করে দেয়।
আচ্ছা,
এক চিপ মারলে 1,000 টাকা, 1.5 হাজার টাকা, 2 হাজার টাকা এরকম করে দিত। তো এরকম বেশ কিছুদিন গেল, শেষ, কিন্তু আর কোনো কাজ কাম নেই।
আচ্ছা,
তো তখন একটা অ্যাম্বুলেন্স পাইছে, পাওয়ার পরে সেটা হচ্ছে কক্সবাজারে আমাকে পাঠাইলো অ্যাম্বুলেন্সে। তো তখন আমি কক্সবাজারে গেলাম, কক্সবাজার থেকে আবার সেম ইয়াবা আনতে শুরু করলাম। অ্যাক্টিভ আনার সময়ই এটা কাশপুর এলাকাতে গার্মেন্টস যেটা আছে, গার্মেন্টস তারা অবরোধ লাগাই দিছে, রাস্তাঘাট বন্ধ, চিটাং রোড সব বন্ধ, চিটাং রোড, সিলেট রোড।
এটা কত সালের কথা?
এটা আপনার হচ্ছে 12 সালে,
2012।
হ্যাঁ,
আচ্ছা।
তো তারপর ওখান থেকে অ্যাম্বুলেন্সে তো আটকা পড়ে গেলাম। তো ওখানে তো তখন আমি করলাম কি, ওখানে শুয়ে পড়লাম, বেটে আমি শুয়ে, সাদা কাপড় তো শুয়ে আছে, কারণ ফট করে এটা মানুষের চোখে লাগতে পারে যে অ্যাম্বুলেন্সটা খালি ওখানে দাঁড়ায় আছে, সমস্যা না।
তারপরে রোগীর ভান ধরলাম,
যাতে যেন আমাকে তাড়াতাড়ি ছাড়া হয় অ্যাম্বুলেন্সটা।
আচ্ছা,
তো না দেখতেছি দুই তিন ঘন্টা ওখানে ওয়েট করতেছি, কখনো কোনো ভাবে সম্ভব হচ্ছে না। তখন শাপিন ভাইকে ফোন দিলাম, তো শাপিন ভাই বললো ঠিক আছে আমরা দেখতেছি। 10-15 মিনিট পরে 20-30 জন ছেলে পেলে পাঠাই দিল, ছেলে পেলে পাঠাই দিয়ে ককটেল গ্রেনেড এগুলো পাঠাইছে, কিন্তু গ্রেনেড ওখানে ফাটায়নি। ওরা ওখানে বাইক ব্রিজের ওই পার রেখে ওরা হেঁটে হেঁটে এই পার আসছে,
ককটেল দিয়ে জাস্ট ছত্রভঙ্গ করে দিল।
ককটেল দিয়ে ওখানে কয়েকটা ফাটাই দিল, অবরোধ সব বন্ধ, সবাই পালাপালি শুরু করলো। তো তখন পুলিশ তুলে আসছে অলরেডি, ককটেলকে ফুটালো।
এই যে ককটেলের জন্য যে 30 জন ছেলেকে পাঠানো হলো, 20-25 জনকে পাঠানো হলো, তারা সব ওই শাফিনের লোক?
জি।
তার তো তাহলে অনেক বড় একটা গ্যাং এবং তার ক্ষমতা অসীম।
জি। তো তারপর ওরা হচ্ছে ফাটালো, তখন পুলিশ তুলে আসছে, পুলিশ এসে দেখে অ্যাম্বুলেন্সে একটা কেউ রুগী শুয়ে আছে, যে বললো যে আবার অ্যাম্বুলেন্সটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য।
আচ্ছা।
তো তখন সব সাইড দিল, অ্যাম্বুলেন্সটা তাড়াতাড়ি ছেড়ে দিল, তখন শাপিনের বাসায় নিয়ে যাওয়া হলো ওটা।
আচ্ছা।
কারণ এখানে রাখার মতন কোন সিচুয়েশন নেই, মানুষ তো রাস্তাঘাটে
রাখার মতন অবস্থা নেই
না। তো তারপরে ডাইরেক্ট ওর বাসায় নিয়ে গেল, আন্ডারগ্রাউন্ড থেকে নামিয়ে তার বাসায় রাখছে।
আচ্ছা।
তো রাখার পরে পরবর্তীতে হরতাল অবরোধের জন্য আর যাওয়া হলো না, কোনোভাবে যাওয়া সম্ভব হচ্ছে না।
আচ্ছা।
গেলেই তো প্রবলেম, অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স কিছু মানতেছে না, সব ভাঙচুর শুরু করতেছে। তো যাওয়া তো আমাদের কাছে রিক্স, যাওয়া হচ্ছে না। তো যাওয়া হচ্ছে না এরকম 2-3 মাস কাজ কাম নেই, কিচ্ছু নাই। আমার কাছে যতটুকু টাকা ছিল এরকম করে টাকা বাসায় দিতে দিতে নিজের খাওয়া ঘর ভাড়া এরকম আছে দিতে দিতে আমার কাছে টাকা প্রায় শেষ, 2-3 হাজার টাকা আছে। তো তখন আমি শাপিন ভাইয়ের কাছে গেলাম, শাপিন ভাই কি ব্যাপার, কাজকাম হবে না, টাকা পয়সা তো সব শেষ, এখন কি করবো? তো বলতেছে করার কিচ্ছু নাই, এখন যা করার তাই করতে হবে, এখন এইভাবে থাকতে হবে। না আপনার কাছে টাকা টুকা আছে আপনি দেন আমাকে। বলতেছে টাকা পয়সা আমার কাছেও নাই রে, আমাকে সেই বড় ভাই আমাকে যে দেয় টাকা পয়সা তার কাছেও যাইতে পারতেছি না, টাকা পয়সা আনতেও পারতেছি না। তো আমি বলতেছি, আমি তখন ভাবতেছি যে আমাদেরকে টাকা পয়সা দেয় না, তার একটা ফ্যামিলি আছে এবং তার একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের ভাড়া মাসে 22,000 টাকা এবং একটা প্রাইভেট কার আছে, প্রত্যেকদিন প্রাইভেট কার লে ঘুরে, তার কাছে তো অবশ্যই টাকা আছে, টাকা ছাড়া তো সে চলতে পারবে না,
এরকম মনে হতে পারে।
হ্যাঁ। তো তখন আমি তার উপরে সন্দেহ করলাম যে কি ব্যাপার, টাকা পায় কোথায়, এটা তো টাকা নাই আবার টাকা পাচ্ছে কোথায়। তো একদিন ফলো করলাম আমি আর পারভেজ ভাই, আমাদের টিমে একজন
পার্টনার আপনার মতো একই ধারণা ছিল যে শাপিনের কাছে টাকা আছে সে দিচ্ছে না।
তো আমরা 2-3 মিনিট ফলো করলাম, ফলো করতে সে তখন প্রাইভেট কার ব্যবহার করতেছে না।
আচ্ছা।
তখন সে বাসে করে যাচ্ছে, ঠিক বাসে করে পুরান ঢাকাতে এসে আসছে, পুরান ঢাকায় এসে একটা বাড়িতে ঢুকলো, আমরা দেখলাম ফলো করতেছি পিছন থেকে। তারপরে সে খালি গাতে ঢুকছে, ওখান থেকে একটা ব্যাগ নিয়ে বের হচ্ছে, ব্যাগ নিয়ে বের হচ্ছে। তখন আমরা তাড়াতাড়ি করে ওখানে চলে গেলাম শাপিন ভাইয়ের অফিসে, গিয়ে বসে আছি, যখন শাপিন ভাই বুঝতে পারে আমরা এখানে আসে ওয়েট করতেছি। তো শাপিন ভাই আসলো, তখন ব্যাগ দেখলাম, শাপিন ভাই ব্যাগে কি? বলতেছে না কাপড়, আমাদের কিছু টাকা লাগবে, টাকা দেন, টাকা না হলে তো আমরা চলতে পারতেছি না, খাবো কি আমরা? তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা পরে আমি টাকা দিচ্ছি। তো বাইরে বের হয়ে গেলাম, আধা ঘন্টা পরে আসলাম, আসার পরে সে আমাকে 10,000 টাকা দিল সবাইকে দেওয়ার জন্য,
সবাইকে দেওয়ার জন্য 10,000।
হ্যাঁ, সবাইকে দেওয়ার জন্য, সবাইকে 500-700, যার কাছে যেরকম দেওয়ার প্রয়োজন সেরকম করে দিতে বলল। তো তখন আমি বললাম টাকা আপনার কাছে নাই, এখন 5-10,000 টাকা খুব থেকে বের হলাম।
আচ্ছা।
আমি বললাম কিছু টাকা আনছি, গেছিলাম আজকে তাই কিছু টাকা আনছি। তো আপনি কিছু টাকা আনছেন, আপনার কাছে ব্যাগ দেখলাম, আমার সন্দেহ আপনার ব্যাগের মধ্যে টাকা, সম্পূর্ণ ব্যাগ ভর্তি আপনার কাছে টাকা, যেহেতু ব্যাগটা আপনার অনেক ভারী, কাপড়ের ব্যাগ এত ভারী হবে না।
আচ্ছা।
আমার কাছে সন্দেহ আছে কারণ আমি টাকা আনছি আমি জানি। তো তখন সে বলল, এক সময় আমাকে ডেকে সে আমার কাছে স্বীকার করলই, তখন আমাকে টাকা দিতে শুরু করে, আমাকে টাকা দেয়। হ্যাঁ, অন্য কাউকে
টাকাটা, আপনি তো এর আগে পর্যন্ত তো আপনি কাজ করলে টাকা পাইতেন, এখন আপনি টাকাটা কোন হিসাবে নিচ্ছেন?
টাকা নিচ্ছি যে কোনো সময় কাজ করবো, কাজ করে ওখান থেকে শোধ করে দিবে, এখন তো আমাদের কাছে টাকা দরকার। তো তখন আমাকে দিতে থাকে, দিতে দিতে এক সময় দেওয়া বন্ধই করে দিল, না আমি আর পারবো না দেওয়া, আমার পক্ষে আর সম্ভব না। পরবর্তীতে সে আবার টাকা আনে, তখন আবার ফলো করলাম, সে আমার কাছে স্বীকার করলো, তখন আমাকে আবার তার সাথে নিয়ে গেল।
আচ্ছা।
তখন আমি জানতে পারলাম সে যার কাছে সে টাকা নিতে যায় সেটা হচ্ছে বোমা হানি। তাকে আমি একবার দেখলাম, তাকে ফার্স্ট টাইম দেখলাম, আর ওর বাম সাইডে মানে ঝলসানো ছিল, একটা চোখের সমস্যা ছিল,
এই বোম বানানোর কার্যক্রমেই বোধহয় তার এই অবস্থাটা হয়েছে,
এই অবস্থা ছিল।
সো লিসনার্স, আপনারা যারা শুনছেন এই মুহূর্তে, আমরা দেখতে পাচ্ছি যে একটা কানেকশন কোথা থেকে আস্তে আস্তে কোথায় কোথায় যায়। মাত্র আমরা শুনলাম যে যেই সন্ত্রাসীর নাম আমরা শুনেছি বহুবার, বহু জায়গায়, বোমা হানিফ। সেই বোমা হানিফের সাথে যোগাযোগ ছিল সরাসরি শাফিনের, এবং শাফিন তার কাছ থেকেই টাকার সাপ্লাইটা পেত। ওকে, তারপরে আপনি প্রথম একবার দেখলেন তাকে, এরপরে কি হলো?
প্রথম একবার দেখলাম, তো দেখার পরে ওখান থেকে চলে আসলাম। তার পরবর্তীতে আর যাওয়ার মতন সম্ভব হলো না, আর একা একা ওখানে গেছি কিন্তু ঢুকতে দেয় না ওখানে।
আচ্ছা, অনেক সিকিউরিটি।
আমি শাফিনের পরিচয় দিলেও কখনো ঢুকতে দেয় না, তো তারপর আর যাই না ওখানে। ঢুকতে যখন দেয় না ওখানে, গিয়ে কি করবো আমি?
সেটাই
তো। তারপরে কাজকাম তো নাই, তখন টাকা দেওয়া টোটাল বন্ধ করে দিল আমাদেরকে। না, আমার কাছে ও বলতেছে, শাপিন বলতেছে যে ভাই, আমার কাছে যে টাকা আছে সেটা তো আমাকে চলতে হবে, এখন তোরা অন্য কোনো পথ দেখ, আমার কাছে আর করার কিছু নেই। তো তখন আমরা 20-25 জন মিলে এক হলাম। এক হয়ে তখন আমরা কি করব, তখন আমরা একটা রাস্তায় গেলাম, একটা খবর পাইছি যে একটা ছেলে আমাদেরকে খবর দিছে, তার নামও ছিল পারভেজ, কিচ্ছু ছেলে। সে আমাকে খবর দিছে যে একটা মুরব্বী আসতেছে টাকা নিয়ে।
আচ্ছা,
তো তখন আমি পাগল হয়ে গেছি।
মানে কোথা থেকে আসতেছে, কিভাবে?
চিটাগাং রোড থেকে আসতেছে, মানে ওখানে তার বাসা, তার ব্যাগে নাকি টাকা আছে।
এবং সেটা ওই পিচ্ছি ছেলে খবর পেয়েছে পারভেজ, এবং সে আপনাদেরকে সে খবরটা দিল।
হ্যাঁ, তখন আমি বললাম, তাদেরকে বললাম চল।
কত টাকা আছে এই খবর কি দিল?
না, কত টাকা আছে এই খবর দেয়নি।
বেশ ক্যাশ নিয়ে আসা হচ্ছে।
আচ্ছা, তো তাকে ফলো করলাম, চলে গেলাম। যাওয়ার পরে মুরব্বীকে ধরছি, ধরার পরে তার কাছে ব্যাগ কিনে নিছি, কিন্তু তারা আমার সাথে যারা আছে তারা মারধর করতে যাচ্ছে। বলছিলাম না, মুরব্বী মানুষ মারধর করার প্রয়োজন নেই।
আচ্ছা,
মারধর করিস না, টাকা পাইছিস, টাকা নিয়ে চল।
মুরব্বী মানুষের টাকা নেওয়া যায়, মারধর করতে সমস্যা কোথায়?
আমি বললাম না, মারধর মুরব্বী মানুষকে মারধর করলে সমস্যা মানে, একটা মুরব্বী মানুষকে মারধর, আমাদেরও তো বাবা মা আছে, টাকা নিয়ে আমরা বাঁচতে পারবো, তাদেরকে মারধর করে তো লাভ নেই আমাদের।
কিন্তু আপনার কি এটা মনে হয় না যে একজনের কাছ থেকে জোর করে তার কামাই নিয়ে নেওয়া, তাকে সবচেয়ে বড় মাইকটা দেওয়া?
আমার কাছে মনে হয় সে বড় লোক, তার কাছে টাকা আছে, তার কাছ থেকে ওই 2-4 লাখ টাকা খাইলে আমাদের কিচ্ছু হবে না,
এটা আমার মনে হয়। আপনি কি তার ফ্যামিলির অবস্থা জানেন?
আমি তার বাড়ি দেখছি, তার বাড়ি দেখে 5-তলা বাড়ি, তার কাছে অবশ্যই টাকা আছে।
এমন হাজার হাজার মানুষ আছে যাদের 5-তলা বাড়ি আছে, 2টা গাড়ি আছে, এবং সম্পূর্ণ ঋণের মধ্যে আছে তারা, তাদের ক্ষেত্রে কি বলবেন আপনি? আপনি কিভাবে জানেন যে সেই টাকাটা সে অনেক কষ্ট করে কোনো একজনের চিকিৎসার জন্য জোগাড় করেনি, যেমনটা আপনি একজনকে দিয়েছিলেন?
হ্যাঁ, সেটাও হতে পারে। এখন
কিন্তু আপনি সেগুলো চিন্তা করেননি?
সেগুলো আমার কোনো চিন্তা নেই, তবে তাকে তাকে মারধর করতে দেয়নি, এটা আমার চিন্তা যে তাদেরকে মারধর করা যাবে না।
আচ্ছা,
মুরব্বী মানুষ, তাদেরকে মারধর করা যাবে না। তো তারা আমার কথা শুনে চলে আসলো, কিন্তু এসে দেখি ব্যাগে কোনো টাকা নেই, ব্যাগে একটা টাকাও নেই, কিন্তু টাকা ছিল যেটা আগের যে মুরব্বী ছিল, সেই মুরব্বীর টাকা ছিল, কিন্তু সেই মুরব্বী চলে গেছে আগেই।
আচ্ছা,
মুরব্বী দুইটা সেম, মানে মোটামুটি সেম দেখতে।
আচ্ছা আচ্ছা, একই বয়সের? আচ্ছা,
একই বয়সের, সেম একটু। তো টার্গেটটা আমাদের মিস হয়ে গেল, তো তখন কি করবো, টাকা পয়সা নেই। তখন বললাম কি, আস্তে আস্তে আমরা পকেট মারতে শুরু করলাম।
পকেট মারতে শুরু করলেন? যেখানে হাজার হাজার টাকার বিজনেস করতেন সেখানে এখন পকেট মারতে শুরু করলেন?
হ্যাঁ। তো এখন আমাদের আরেকটা বিরোধী দল ছিল, তারা এরকম ছোটখাটো কাজ করতো, তাদের সাথে আমি অ্যাডজাস্ট হই।
হ্যাঁ,
এরা আমার সাথে সহকারী দেয় না, দিবে না। আমার প্রয়োজন, আমার টাকার প্রয়োজন, আমার বাসায় টাকা দিতে হবে, বাসা থেকে ফোন করতেছে। তারপর তাদের সাথে যোগ হলাম, অ্যাড হওয়ার পরে তারা কোথাও একটা ইনফরমেশন পাইছে সেটা আমি জানি না। তো সেখানে টাকা আমরা চিন্তা করতে যাই, চিন্তা করতে গিয়ে কিন্তু আমরা চিন্তা করার আগে যে শাফিনের দল, তারা চিন্তা করে ফেলছে।
শাফিনের দলও তখন চিন্তার সাথে যুক্ত?
যুক্ত। তো আমরা চিন্তা করার আগে তারা চিন্তা করে ফেলছে, তখন অলরেডি পুলিশ জানাজানি হয়ে গেছে।
হ্যাঁ,
আমরা যাওয়ার সাথে সাথে পুলিশ আমাদেরকে ধাওয়া করছে।
আচ্ছা,
ধাওয়া করছে, তখন আমরা দৌড় মারি, দৌড়াতে দৌড়াতে আমাকে একটা সিঙ্গেল এক পুলিশ দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে আমি হাঁপে গেছি। অনেকদিন পর দৌড়াদৌড়ি করতেছি, খুব বেশি দৌড়াদৌড়ি করতে পারতেছি না, তখন আমাকে ধরে ফেলে
পুলিশ। আপনাকে ধরে ফেললো?
ধরে ফেললে, ধরে ফেলার পরে আমাকে অনেক মারধর করে, কাশপুর থানায় নিয়ে যায়। কাশপুর থানা থেকে আমাকে চালান দেয় রিয়াকে, আপনার হচ্ছে নারায়ণগঞ্জ জেলাতে।
আচ্ছা,
তো তখন জেলেতে গেলাম।
দ্বিতীয়বারের মতন আপনি জেলে প্রবেশ করলেন?
হ্যাঁ, দ্বিতীয়বারের মতন জেলে প্রবেশ করলাম। 7 দিন পরে আমাকে জামিন করেছে শাফিন।
আচ্ছা,
তো 7 দিন পরে জামিন করে আমাকে বলতেছে, ওই রকম কাজে যাস না, টাকা অল্প অল্প করে আমার কাছ থেকে নে, কোন রকম চল, ওই রকম কাজে যাওয়ার প্রয়োজন নেই, ছোটখাটো কাজে গিয়ে নাম নষ্ট করিস না।
আচ্ছা,
তো আমাকে জামিন করলো। জামিন করার পরে আমি আর কাজকাম করি না, কিন্তু এর ফাঁকে তখন বাসায় থাকি, তখন ওই যে মেয়েটা আমার গান শুনতো সে আমাকে প্রপোজ করে।
আচ্ছা,
তো তাকে আমি বলি, দেখো তুমি আমার সম্পর্কে জানো না, তুমি আমাকে আমার সাথে লাভ করাটা তোমার সম্ভব না।
আপনার তখন বয়স কত?
তখন আমার বয়স 14 বছর।
14 বছর বয়স, আর মেয়েটির বয়স তখন কত হবে?
মেয়েটির বয়স 12-13 বছর।
আচ্ছা,
তো তখন আমাকে প্রপোজ করে আমি তাকে বলি, দেখো আমাকে এরকম কখনো চিন্তা করো না যে তুমি আমাকে লাভ করবা।
হ্যাঁ,
আমার সম্পর্কে তুমি জানার পরে তুমি আমাকে ঘৃণা করবা,
তার মানে আপনি জানেন আপনার কাজগুলো ঘৃণার যোগ্য?
হ্যাঁ, এটা আমি বুঝতে
পারি। তারপরে আপনি কেন করতেন?
তারপর আমার টাকা দরকার। আমি মানে একটা মুদিখানার দোকানে ঢুকি, খুব জোর 1500 টাকা বেতন।
একটা সুন্দরী মেয়ে চাইলে যে কারোর সাথে একটা সম্পর্ক তৈরি করে 1 কোটি টাকা ইনকাম করতে পারে। আপনার কি মনে হয় না আপনি অলমোস্ট সেই কাজটাই করছিলেন? টাকার জন্য তো অনেক কিছুই করা যায়। আপনি মানে ঘৃণা না করলে বুঝতাম যে না, আমার কাছে ভালোই লাগতো কাজ করতে, সেটা একটা কথা। কিন্তু আপনি জানেন যে কাজটা ঘৃণার যোগ্য, এই কাজটার কারণে আপনি ভালোবাসা পাচ্ছেন না, ভালোবাসা জিনিসটা পাচ্ছেন না, শুধু টাকা পাচ্ছেন। তারপরে আপনার কাজটা থেকে দূরে আসতে ইচ্ছা করেনি?
না, আমাকে ইচ্ছে করেনি। কেননা আমি যদি একটা দোকানে ঢুকি, একটা 1500 টাকা বেতন পাবো, 1500 থেকে 2000 টাকা বেতন পাবো। আমার মাসে বাসায় দিতে হয় 4000 টাকা করে মাসে। তখন বাসায় সবাই অলরেডি সুখে আছে, মাসে আমাকে 4000 টাকা দিতে হয়। মিনিমাম এখানে 2000 টাকা, আমার একটা ঘর ভাড়া আছে, ওখানে 2000 টাকা দিতে হয়, আমার খাওয়া দাওয়া আছে। টোটাল আমার খরচ 8-10 হাজার টাকা মাসে।
এটা আপনার যেভাবে হোক লাগবে,
যেভাবে হোক লাগবে। তো এরকম একটা চাকরিতে ঢুকে তো আমি 8000 টাকা বেতন পাবো না, সম্ভব না। তো তারপর আমি তাকে বললাম, দেখো আমাকে লাভের প্রস্তাব দিও না, কেননা আমাকে লাভ তুমি করতে পারবে না, আমার সম্পর্কে তখন তুমি জানতে পারবে, তখন তুমি আমাকে ঘৃণা করবে। তো সে বলতেছে, না আমি তোমাকে ভালো লাগে এটা আমি জানি, তুমি মানুষ তো, তুমি যেরকমই খারাপ হও না কেন, আমি জানি না, তবে জানতে চাইও না, আমি তোমাকে লাভ করি, এরকম করে বলতেছে। তো তখন আমি তাকে একটা চড় মারি। চড় মারার পরে সে কান্নাকাটি করে বলে, না আমি তুমি মারধর করলো আমি তোমার লাইন থেকে আমি সরবো না, তুমি যা করো। তো আমি চলে আসলাম, ঘরে আসলাম। ঘরে আসার পরে আমি শুয়ে আছি, ঘুম থেকে ওঠার পরে আবার ওখানে গেলাম, শাপিন ভাইয়ের কাছে গেলাম। শাপিন ভাই আমাকে 200 টাকা দিল, কোন রকম দিনটা চলবে। কিন্তু তখন বাসায় টাকা দিতে পারতেছি না।
কতদিন হলো বাসায় টাকা দিতে পারছেন না?
বাসায় টাকা দিতে পারছি না 3 মাস হলো।
3 মাস হয়ে গেছে,
3 মাস হয়ে গেছে বাসায় টাকা দিতে পারছি না। তো বাসা থেকে ফোন টোন করতেছে, চাপ দিতে, কি ব্যাপার, টাকা পয়সা দিচ্ছিস না কেন, ব্যাপারটা কি, কোনো একটা কোনো কিছু করতেছিস নাকি আবার? তখন বললাম, দিব, আর কিছুদিন ওয়েট করো, একটু কষ্ট করে চলো। হ্যাঁ দিব, কিছুদিন পরে দিব। তো তারপর শাপিন ভাই আমাকে বলল, দেখ আমাদের কাজ কামের সিচুয়েশন এমনই খারাপ হয়ে গেছে, এখন তোকে আর টাকা দেওয়ার মতো সম্ভব আমার না। তখন আমি ওই ওদের সাথে চিন্তাগারের সাথে আবারও যোগ হয়েছি, অ্যাড হয়ে টুকটাক কোন রকম কাজ কাম করি, কোন রকম আমার চলে। তখন বাসায় মানে 1000-500 টাকা দেওয়া যায়, বাড়িতে কোন রকম চলে আমার। তো এরকম করে চলতে চলতে তখন ওই যে আমাকে লাভ মানে প্রস্তাব
করেছিল,
তাকে আমি বল, তাকে আমি ফ্রেন্ড হিসেবে মানছি, দেখো তুমি আমাকে এরকম করো না, ফ্রেন্ড হিসেবে আমি থাকবো। তখন সে রাতের বেলা এসে আমার কাছে গল্প করতো, অনেক সময় আমার গান শুনতো, অনেক গল্প করতাম, টিভি দেখতাম একসাথে, মজা করতাম। কিন্তু তখন সে আমার সাথে শেয়ার করে, তার একটা বান্ধবী আছে সবচেয়ে বেশি টাকা ইনকাম করে।
আচ্ছা,
সে বান্ধবীটাকে তখন বান্ধবীকে আমি টার্গেট করি, আমার ছেলেপেকে বলি।
সময় হয়ে গেছে বিরতির, আর আমাদেরকে এখন একটা বিরতি নিতে হবে। আমরা শুনছিলাম একটা ভালোবাসার একটা গল্প এখানে চলে এসেছিল, এবং সেই ভালোবাসা থেকে এখন এই মুহূর্তে সেই মেয়েটার একটা বান্ধবী আজকের ঘটনায় এই মাত্র ইন্ট্রোডিউস হলো, আরো একটা ক্যারেক্টার। আমরা জানি না এই বান্ধবীটা বা এই মেয়েটার সাথে এই কাহিনীর সম্পর্কটা কোথায় কোথায় গিয়ে শেষ হচ্ছে। তবে হ্যাঁ, ওই যে বললাম না, রাতের গভীরতার সাথে অন্ধকার যেমন গভীর হয়, ঠিক সেভাবেই অপরাধও গভীর হয়। অন্ধকার, অপরাধ, অমানুষ সব অ দিয়ে শুরু হচ্ছে, তাই না? যাই হোক, আমি আছি আপনাদের সাথে, এবং আমার সাথে সাদিক ভাইও আছে, এবং থাকবে আরো কিছুক্ষণ। চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, অনলি অন ABC রেডিও 89.2 FM। আইল বি ব্যাক আফটার দ্য ব্রেক, সো স্টে টিউনড, সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে, তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন, এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, শুনতে থাকুন ABC রেডিও 89.2 FM।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস KBSB আনসেন্সর্ড, রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself.
ওয়েলকাম ব্যাক ওয়ান মোর টাইম টু রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব আনসেন্সার্ড এপিসোড। আর আমি রেহান আছি আপনাদের সাথে। প্রত্যেক রবিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত সত্য উন্মোচন হবেই, কেউ না কেউ সত্য স্বীকার করবেই, আর সেই সত্য স্বীকার করার সময় সামনে বসে থাকবো আমি, মাইক্রোফোনের ওপারে বসে থাকবেন আপনি, আর ঠিক মাঝখানে থাকবে আপনার, আমার এবং সমাজের উপলব্ধি। সেই উপলব্ধি নিয়ে আমরা একটুখানি এগিয়ে যাব। যদি আমরা উপলব্ধি করতে পারি যে অপরাধ কিছুক্ষণের জন্য আমাদেরকে শান্তি দিলেও তার পরের অংশটা প্রচণ্ড প্রচণ্ড প্রচন্ড প্রচন্ড ভাবে খারাপ হয়। ইটস লাইক আমি যদি আপনাকে এমন একটা খাবার দিই, প্রচন্ড মজাদার খাবার, সেই খাবারটা খাওয়ার পাঁচ মিনিটের মধ্যে আপনার মৃত্যু হবে, তাহলে কি আপনি খাবারটা খাবেন? হয়তো আপনি খাবেন না, কিন্তু অপরাধের ক্ষেত্রে আমরা সেই খাবারটা খেয়ে ফেলি। যাই হোক, যাহা বলিব সত্য বলিব চলতে থাকবে। আর একটু আগে আমরা শুনছিলাম সাদেক ভাইয়ের কাছ থেকে কিভাবে সে তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে বন্ধুত্বে নিয়ে এসেছে, কারণ সে জানে সে যেই অপরাধ জগতের সাথে জড়িত সেই অপরাধ জগতের সাথে সে সেই মেয়েটাকে কখনোই জড়াতে চায়নি। কিন্তু সেই মেয়েটার মাধ্যমেই আরেকটি মেয়ের খবর পাওয়া গেল, যে মেয়েটার কাছে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা থাকে, এবং সাদেক ভাইয়ের তখন ঠিক এই জিনিসটাই দরকার, টাকা পয়সা। এবং আমরা শুনছিলাম সে ওই মেয়েটাকে টার্গেট করলো। হোয়াট ইউ মিন বাই টার্গেট করা? টার্গেট করা বলতে আপনি কি বুঝাইলেন?
তো আমরা টার্গেট করছি যে সে বেতন পাবে, বেতনের টাকাটা আমরা নিব।
আচ্ছা,
তো তখন তাদেরকে বলে দিলাম যে অমুক দিন বেতন হবে।
সেটা কি আপনার ওই মেয়েটা জানে, আপনার বান্ধবী মেয়েটা জানে?
না, তাকে তো কখনোই জানানো সম্ভব না।
আপনি মনে মনে এগুলো প্ল্যান করছেন, সে তার বান্ধবীর গল্প এমনি আপনার কাছে করছে, আর আপনি প্ল্যান করছেন কিভাবে তার কাছ থেকে টাকা হাতাবেন।
জি।
আচ্ছা,
তো তারপর তা আমরা প্ল্যান করলাম যে 8 তারিখে সে বেতন পাবে, 8 তারিখে তাকে ধরবো রাস্তায়। তো তাকে রাস্তায় ধরলাম, রাস্তায় ধরার পরে তাকে আমরা হাত মুখ বেঁধে, মানে মুখ চোখ বেঁধে গেছি, তার জন্য ও আমাদেরকে চিনতে না পারে, কারণ ও তো আমাদের পাশাপাশি থাকে, চিনতে পারবে।
সময়টা কখন, কয়টার দিকে?
এটা রাত্রে 8টার দিকে।
মেয়েটা রাত্রে 8টায় চাকরি করে বের হয়ে তারপরে বাসায় যায়।
হ্যাঁ।
আচ্ছা,
তো তখন 8টার সময় বেতন একবারে দিয়ে দিছে, স্যালারির টাকা নিয়ে আসতেছে।
আচ্ছা,
তো তখন তাকে আটকালাম, আটকানোর পরে তার কাছ থেকে টাকা পয়সা নিব, তাকে সে টাকা পয়সা কোনোভাবেই দিচ্ছে না। তো তখন তাদেরকে আমি একটু, আমার কাছে একটু খারাপ লাগতেছে, যেহেতু আমার পাশে থাকে, আমার কাছে একটু খারাপ লাগতেছে। তো আমি তাদেরকে বললাম যে তোরা একে নিয়ে যা, নিয়ে যায় টাকাটা নিয়ে তোদের কাছে রাখ, আমি বাসায় যাই, আমার কাছে ভালো লাগতেছে না। তো তখন তারা ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে
ধরে নিয়ে গেল।
হ্যাঁ, ওই বালুর ঘাটে নিয়ে গেছে, বালুর ঘাটে নিয়ে যায়, ওখানে রাখছে। আমি বলছি
আপনারা মানে এরকম লোকালয়ের মধ্যে এই ধরনের কাজ কেমনে করলেন? একটা মেয়েকে নিয়ে যাচ্ছেন, মেয়েটা চিল্লাপাল্লি করতেছে নাকি কি, কেউ দেখলো না আশেপাশে কেউ নাই?
না, তখন সেই মুহূর্তে আশেপাশে কেউ না। আর চিটাং রোডটা অনেক বড় রোড, এটা অনেক ফাঁকা থাকে,
অনেক ফাঁকা থাকে, এটা
অনেক ফাঁকা থাকে। তো তখন আশেপাশে অনেক জঙ্গল আছে, তো
যে কটা গাড়ি যায় ফুল স্পিডে চলে যায়, কেউ হয়তো রাস্তার সাইডে তাকায়ও না।
জি। তো তখন তাকে নিয়ে গেল তারা, আমি বাসায় আসলাম, তাদেরকে বলছি যে অন্য কিছু করবি, শুধু টাকাটা নিবি। তো তাই আমার কথা শুনেনি, সকালবেলা গিয়ে দেখি তাকে রেপ করছে। হ্যাঁ, তাকে রেপ করছে, টাকাটা নিচে নিচে তাকে আবার রেপ করছে। রেপ করে তাকে যে মুখ যে বাঁধছিল তার ওনা দিয়ে, তার ওনার মানে চাপ খেয়ে মেয়েটা মারাও গেছে, মৃত ব্যক্তির উপরে নির্যাতন করছে তারা।
আমি একটু ব্যাপারটা বুঝে নিই, আমরা এইসব ক্ষেত্রে খুব ডিটেইলে যাব না, অনেক সেন্সিটিভ ইস্যুস কিছু আছে। ধর্ষণ অনেক বড় একটা পাপ বা একটা খারাপ কাজ, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে মানুষের কাছ থেকে টাকা ছিনতাই করার মতন, মানুষের কাছ থেকে একটা মানুষকেই ছিনতাই করে নিয়ে যাওয়া। যারা এই ধরনের কাজে লিপ্ত থাকে তারা আসলে মানে চাইলে নিজের মায়ের সাথেও এই ধরনের একটা কিছু করে ফেলতে পারে, তাদের আসলে কোনো কন্ট্রোল নাই, তারা কখনো নিজেদেরকে ওইভাবে প্রচারই করতে পারে না। এই কারণেই হয়তো অপরাধীদেরকে অনেক সময় এভাবে বলা হয় যে তারা মানুষ পর্যায়ে থাকেনি, কারণ মানুষের পক্ষে কখনো সম্ভব না, মানুষের পক্ষে কখনো সম্ভব না। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো মা আছে, কোনো না কোনো বোন আছে, কোনো না কোনো মানুষের সাথে সে পরিচিত, এবং মানুষের সাথে যে পরিচিত সে মানুষের সাথে এভাবে কি ভাবে করতে পারে আমি জানি না। যাই হোক, এখন এই মুহূর্তে যা শুনলাম যে সামান্য ছিনতাই থেকে মেয়েটাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, সো আমরা বলতে পারি ইটস হাইজ্যাকিং, অ্যান্ড আফটার দ্যাট অপহরণের কেসও এখানে পড়তে পারে। মেয়েটাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এবং তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট ইটস আ রেপ কেস, আলটিমেটলি ধর্ষণে চলে আসলাম আমরা। আপনি যখন গেলেন, যখন পরের দিন মেয়েটাকে দেখতে পেলেন সকালে, তখন মেয়েটা অলরেডি মৃত,
দ্যাট
মিন্স ইটস আ মার্ডার কেস।
জি।
ওকে, তারপর?
তো তারপর তাদেরকে আমি অনেক বকাঝকা করলাম যে এটা কি করছিস তোরা, এটা তো করা তোদের উচিত হয়েছে, তোরা মানে 10-12 জন ছেলেপেলে একটা মেয়ের উপরে নির্যাতন করলে ইমিডিয়েটলি তো সে মারা যাবে, এটা তো তোদের করা উচিত হয়নি।
10 থেকে 12 জন ছেলে মিলে এই কাজটা করে।
জি। তো তখন তাদেরকে বকাঝকা করে তো আর কোনো লাভ নেই, যে সে তো মারাই গেছে, তো তখন কি করবো, এই লাশটাকে তো গোপন করতে হবে। তো তখন তাকে বস্তায় ভরানো হলো, বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছে, নদীতে ফেলে।
তখনও মনে হয়নি যে এই মেয়েটাকে তার বাবা মার কাছে অন্তত পৌঁছে দিই, আমার জীবনটা শেষ হয়ে যাক, ধরা পড়লাম পুলিশের কাছে, বাট এই মেয়েটার মানে জীবিত অবস্থায় সে যা পায়নি, অ্যাটলিস্ট মৃত্যুর সময় সে তার বাবা মার কাছে যাক, এতটুকু মনে হয়নি?
না, তখন এতটুকু
মানে নিজের বাঁচার চিন্তা ছিল, বন্ধুদের বাঁচানোর চিন্তা ছিল,
অন্যদের বাঁচানোর চিন্তা ছিল, এবং
অন্য অমানুষগুলোকে আপনার বাঁচাতে কষ্ট হয়নি, খারাপ লাগেনি, বিবেক বোধে লাগেনি?
না, এখন তো
মেয়েটা আপনার বোন হইতে পারতো, আপনার যে মাকে রেখে আসছেন ওইখানে, তার সাথে কেউ যদি 12 জন মিলে এরকম করে তাহলে আপনি কি করবেন?
কি করবো, আর করার কিছু নেই,
আসলে আপনার করার কিছু নাই, কারণ আপনি আরেকটা মায়ের ক্ষেত্রে করেননি।
জি,
ইটস দ্য সেম, একই জিনিস, নিজের মা বোনের জন্য না করা, আরেকজনের মা বোনের জন্য না করা, একই জিনিস।
জি।
যাই হোক, বলেন।
তো ওকে তখন নদীতে ফেলে দেওয়া হলো, 4 দিন পরে লাশ খুঁজে পায় পুলিশ, নদীতে, নদীতে পাওয়ার পরে
সেই সময় কি আপনি কাশপুরে যে আপনার বাবার সাথেই থাকতেন এবং আপনার সেই মেয়েটা যেটা আপনাকে ভালোবাসত তার সাথে নিশ্চয়ই আপনার রেগুলার দেখা হচ্ছে, তাকে দেখে কি আপনার মনে পড়তো না যে এই মেয়েটারই তো বান্ধবী?
হ্যাঁ, তাকে দেখে সবসময় মনে পড়তো। তখন থেকে আমার খারাপ লাগা শুরু হতো, মানে ঠিক তারপর থেকে আমার খারাপ লাগা সৃষ্টি হয়েছে। আমার কাছে অনেক খারাপ লাগে, প্রচন্ড খারাপ লাগে। ওইসব কাজে আমি আর যাই না, না কে থাকলেও ওইসব কাজে আমার যাওয়ার রুচি হয় না, এরকমটা তখন আমার মানে চলে আসছে। তো তারপর তাকে চার দিন পরে লাশ খুঁজে পায় পুলিশে। পুলিশে খুঁজে পাওয়ার পরে তার একটাই বান্ধবী, সে শারমিন, আমার যে ফ্রেন্ড, তো তখন তাকে ধরে, কারণ তার সাথে একটু গন্ডগোল ছিল, একটু কয়েকদিন আগে কথা কাটাকাটি হয়েছে।
মানে পুলিশ হচ্ছে ওই মেয়েটার পরিচয় খুঁজতে খুঁজতে আপনার যে ফ্রেন্ড শারমিন তার পর্যন্ত এসে পৌঁছে যায়।
হ্যাঁ, তো তখন তাকে ধরে নিয়ে গেল।
সেই মেয়েটার বাবা মা কি করতো এমনিতে আপনার ওই ফ্রেন্ডটা?
ফ্রেন্ডের বাবা মা বাসায় থাকতো, বাড়িতে থাকতো, মানে
নরমাল কাজকর্ম করতো, সাধারণ পরিবার।
মেয়েটা
তো কোনো রকম কোনো অপরাধের সাথে কখনো জড়িত ছিল
না? কখনো না।
আচ্ছা, আপনার মাধ্যমে সে এখন অপরাধ জগতের সাথে জড়িত। তারপর?
তো তারপর তাকে নিয়ে গেল থানাতে। থানায় থেকে নিয়ে তাই চালান করা হলো। চালান করার পরে আমি শাপিন ভারকারকে বললাম, ভাই আমাকে এটা এই কাজটা করেই দিতে হবে, যেভাবেই হোক, আপনার কাছে টাকা থাক না থাক, আমাকে করেই দিতে হবে, এই মেয়েটা জামিন করে দিতে হবে আপনাকে, যেভাবেই হোক। তো তখন শাপিন বললো, আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি বিষয়টা। তখন শাপিন 15 দিন পরে জামিন করলো।
আচ্ছা, শাপিন কি জানে যে এই ঘটনাটা মাঝখান থেকে আপনারা ঘটিয়েছেন?
হ্যাঁ, শাপিন জানে অলরেডি সেটা, কিন্তু আমি শুধু শাপিনের দল ছিলাম, শুধু আমি একজন,
আর বাকিরা ছিল আপনার ছেলেপেলে,
অন্য ছেলেপেলে।
আচ্ছা আচ্ছা, আপনার পরিচিত ছেলেপেলে, তাদেরকে শাপিন চেনে না?
না।
আচ্ছা,
তো তারপর সে গিয়ে জামিন জামিনের কাজ শুরু করলো। 15 দিন পরে জামিন, সেদিন আমি রিসিভ করতে গেলাম।
আচ্ছা,
কিন্তু অলরেডি শারমিন সবকিছু জেনে গেছে আমার সম্পর্কে। কেউ একজন বলছে, জেলে দেখা করে কেউ একজন বলছে, তার কারণে তুই আজকে ফাঁসছিস। হ্যাঁ, তো তাকে যখন আমি রিসিভ করতে যাই, তখন জেল থেকে বের হয়ে ডাইরেক্ট আমাকে একটা চোর মারে। চোর মারে বলে, এরকম একটা কাজ করলি তুই, এরকম একটা কাজ করতে পারলি তুই? তখন আমি বললাম, দেখো, তখনই আমি বলছিলাম তুমি আমার সম্পর্কে যখন জানবা তখন তুমি আমাকে ঘৃণা করবা। তো তখন আমাকে বললো, বাস্তবই তোকে আমার মানে আমার আমার কাছে আমার সাথে জড়ানো উচিত হয়নি আমার, এখন আমি সেটা বুঝতে পারতেছি।
তখন কষ্ট লাগেনি?
তখন আমার অনেক কষ্ট লাগতেছিল, অনেক কান্না, অনেক কান্নাকাটি করলাম। কান্নাকাটি করার পরে ওর সাথে আর দেয়নি, ডিরেক্টলি ওখান থেকে আমি বাসায় ব্যাগ দিই জয়পুরহাটে।
একবারে আপনার মায়ের কাছে?
হ্যাঁ, মায়ের কাছে। তখন সবকিছু ছেড়ে দিয়ে ওখানে ব্যাগ দিই আমি। তো বাসায় আসে
ওই ওই মেয়েটা যখন আপনাকে আঘাত করে, জ্বর দেয়, আপনার তখনকার অনুভূতিটা একটু বলবেন আমাকে?
তখন
ঘৃণা লাগছিল নিজের কাছে, নিজের উপর?
নিজের উপর অবশ্যই অনেক ঘৃণা লাগতেছিল, এবং আমার ঘৃণা লাগার সৃষ্টি হচ্ছিল তখন থেকে যখন থেকে তাকে আমি দেখতেছিলাম। এই কাজটা হওয়ার পরে আমার ফ্রেন্ডটাকে যখন থেকে দেখতেছিলাম, বাসায় এসে যখনই দেখছি তখন থেকে আমার কাছে মানে ঘৃণা লাগা শুরু হচ্ছে।
আমার মনে হয় সে যদি কিছু জেলের থেকে নাও জানতে পারতো তাও বোধ হয় আপনি তার কাছে সবকিছু স্বীকার করতেন।
হ্যাঁ, করতাম, এক সময় করতাম, কিন্তু সেই সময়টা আমার হলো না তার কাছে স্বীকার করার।
হয় না, অপরাধের জগতে যখন যখন আপনি একবার লিপ্ত হবেন না, তখন ভালো জিনিসগুলো আস্তে আস্তে আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি যদি অপরাধটা অনেক আগে বুঝতে পারতেন তাহলে আপনাকে সময়টাও দিত প্রকৃতি, সৃষ্টিকর্তা যাই বলেন না কেন, সে আপনাকে সময়টা দিত যে আপনি অ্যাটলিস্ট যেই মানুষটা আপনাকে ভালোবাসে তার কাছে আপনি ভালোভাবে নিজের রূপটা প্রকাশ করতে পারবেন। কিন্তু আসলে অপরাধের সাথে যখন আপনি যুক্ত হয়ে যান তখন আপনি হই বা আমি হই, আমরা সবাই অপরাধের অটা নিয়ে নেই আর মানুষটা থাকে, অর্থাৎ আমরা অমানুষ হয়ে যাই, আর অমানুষের কথা তো সৃষ্টিকর্তা প্রকৃতি কেউই শোনে না।
তো তারপরে আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে একটা দোকানে ঢুকি, তখন ওখানে 1000 টাকা বেতন। ওখানে এক মাস কাজ করলাম, এক মাস কাজ করে ডিসেম্বর মাসের 22 তারিখ দিনের বেলা আমার ফুপা, যেটা তাকে আমি বাবা বলি, উনি আমার কাছে আসছিল। আমার শীতের দিন, আমার জ্যাকেট সবকিছু আমাকে দিয়ে গেল, যেহেতু আমি একটা কাপড়ের দোকানে আছি, রাত যাইতে ফিরতে ফিরতে অনেক দেরি হবে। তখন আমার বাবা একটা অফিসে চাকরি করতো, সেটা হচ্ছে নাইট গার্ড ছিল তিনি।
সেটা কি ওই কাজপুরেই?
না, এটা হচ্ছে জয়পুরহাট।
ও আচ্ছা, আপনার ফুপার কথা বলছেন?
জি,
বাবা হচ্ছে আপনার ফুপা, যে আপনার অরিজিনাল বাবা না আর কি, ফুপা কিন্তু বাবা ডাকেন।
জি।
আচ্ছা,
তো তখন তাকে ওখানে একটা চাকরি করে, নাইট গার্ড ছিলেন।
আচ্ছা আচ্ছা।
তো রাত্রিবেলা আমাকে বলে, সন্ধ্যার সময় আমাকে বলে গেল যে যাওয়ার সময় আমার অফিসে একটু দেখা করবা, আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে, আমার ফোনটা একটু ঠিক করেছো। তো আমি যাওয়ার যাইতে যাইতে প্রায় রাত 11টা বেজে গেল, 11:30 বেজে গেল, শীতের সময়, অনেক মাল আসছে ঢাকায় থেকে, ওলা ভাস টাস করতে অনেক দেরি হয়ে গেছে। তো তখন আমি বাসায় যাওয়ার পথে বাবাকে ফোন দিলাম, ফোনটা বন্ধ পাইলাম। আমি বললাম যে হয়তো বা ঘুমাই গেছে। তো তখন আমি বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে সকালবেলা আমার ফুফাতো ভাই আসছে দেশ থেকে, আমাদের দেশের বাড়ি ছিল পঞ্চগড়।
আচ্ছা,
পঞ্চগড় থেকে আমার আরেকটা ফুফাতো ভাই, আমার ফুফু হচ্ছে 4টা, ওখান থেকে আরেকটা ফুফাতো ভাই আসছে। তাকে সকালবেলা তেলে ভাজা ভাত, যেটাকে বলে তেলে ভাজা ভাত, আমরা ভাজছি। কালকে মুরগি আনছিল বাবা আমি আসার জন্য, মানে তারপরে মুরগি রান্না করে তাকে খাওয়ালাম। খাওয়ানোর পরে আমি খাবার খাইতে বসছি, খাইতে বসছি, কেবল ভাত আমি মুখে দিব, এক কাশ আমি মুখে দিইনি এখনো। তখন আমার ফোনে একটা ফোন আসছে আমাদের ওখানকার মেম্বার। তো তখন আমি বললাম, মেম্বার সাহেব কি বলেন? তখন বললো, তুমি কোথায় আছো, বাসায়? হ্যাঁ বাসায় আছি, তুমি একটু তোমার বাবার অফিসে আসো।
আচ্ছা,
আমি বললাম কেন?
যেখানে আপনার বাবা চাকরি করে।
হ্যাঁ।
আচ্ছা,
তো তখন আমি বললাম কেন, তুমি কেন জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, তোমাকে তাড়াতাড়ি আসতে হবে। তো তখন আমার কাছে মানে খাইতে ইচ্ছে করলো না, কেন জানি যে কেমন একটা ডাউট লাগলো আমার কাছে যে কি ব্যাপার, সমস্যাটা কি। তো তখন খাবো আমি বলতেছি, এক দুই গাছ খেয়ে তারপরে বের হয়ে যাই, অল্প সামান্য কিছু খাই, আমি খাবো কেবল মুখে দিছি। তখন একজন দৌড়ে আসে বলতেছে যে তোর বাবা তো মারা গেছে।
মারা গেছে?
হ্যাঁ। তো তারপর আমি দৌড়ে গেলাম, দৌড়ে যাওয়ার পরে অফিসে গেছি, অফিসের সামনে অনেক মানুষ, আমাকে পুলিশে উঠতে দেয় না অফিসে। তারপরে আমি সবাইকে ধাক্কা ধুক্কা দিয়ে ফেলে দিয়ে আমি উপরে উঠছি, ওঠার পরে দেখি আমার বাবাকে যে কম্পিউটার রুমে ওখানে থাকে উনি, সে কম্পিউটার রুমে শোয়া আছে। পুলিশ তাকে টেনে অন্য রুমে নিয়ে গেল, তার মানে পা ধরে টেনে অন্য রুমে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওখানে আমি তো তখন ওই দিন ওই দৃশ্য দেখে আমি সেন্সলেস, আমি আর বলতে পারি না পরে কি হয়েছে। তো তারপর আমি তো অনেক কান্নাকাটি, মানে সেন্সলেস তো একবারে আমি তো বলতেই পারি না। তো 11টার দিকে আমার সেন্স ফিরে আসে, পরে দেখি আমার বাবাকে অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে যে হসপিটালে নিয়ে যাবে, মর্গে নিয়ে যাবে, পোস্টমর্টম করা হবে। তো তখন আমি তার সাথে গেলাম, কিন্তু কথা বলার মতন কোন সিচুয়েশন আমার নাই।
মৃত্যুর কারণ বা কি কিছু জানেন না?
মৃত্যু ওটা ডাকাতি হয়েছে, 66 লক্ষ টাকা ডাকাতি হয়েছে। ওখানে শ্বাসকষ্ট ভাবে মারা হয়েছে, মানে গলায় মাপড় ছিল শীতের সময়, ওই মাপড়টা দিয়ে মারা হয়েছে,
পেছন থেকে হয়তো ধরে টান দিয়ে।
হ্যাঁ, বেঁধে মারছে গলায়। তো তখন কোষ ম্যাডাম করলো, কোষ ম্যাডাম করার পরে ওখান থেকে মানে আমার ফুপার আরেকটা স্ত্রী আছে দ্বিতীয় পক্ষ, তারা অন্য জায়গায় থাকে, সেখান থেকে তারা আসছে, ওখানে বাচ্চা কাচ্চা আছে, ওখান থেকে আসছে, তারা তাদের দেখলো কান্নাকাটি করতেছে।
প্রকৃতির একটা অদ্ভুত খেলা দেখছেন, যেই ডাকাতি যে চিন্তাই আপনি করেছেন, এরকম কিছু মানুষ দ্বারা আপনার খুব পছন্দের একটা মানুষকে প্রকৃতি নিয়ে গেছে। ওই মেয়েটা যাকে আপনার বন্ধুরা মেরে ফেলেছিল গ্যাং রেপের পর, আপনার মনে হয় না আপনার এই চোখের পানির মতন কেউ একজন তখন চোখের পানি ফেলেছিল?
হ্যাঁ অবশ্যই।
সেই মেয়েটাও কারো মা হতো হয়তো, আপনার ফুপু যেভাবে আপনাকে আদর করে, যাকে আপনি মা বলেন, কেউ হয়তো তাকে ফুপু ডাকতো, মা ডাকতো।
তো তারপর আমি মর্গে গেলাম, মর্গে যাই পোস্টমর্টম করে, ওখান থেকে সই দিতে হবে আমাকে, সই না দিলে লাশ কাউকে দিবে না। তো আমি সই দিলাম, আমি সই দিলাম, আমার মা ফুপু সই দিল। সই দেওয়ার পরে কিন্তু ওনার দ্বিতীয় পক্ষ তারা লাশ লে যাবে, তারা ওখানে মাটি দিবে, ওখানে আমার ফুপার দেশের বাড়ি, ওখানে ওখানে নিয়ে যাবে, ওখানে মাটি দিবে। তো তারা কখনো সই দিতে কখনো শিকারই হলো না। তো আমি সই দিয়ে বের করলাম, বের করে আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। থানায় নিয়ে যায় একটা সই নিল, একটা সাক্ষীর সই নিল, কেননা আমি যাওয়ার সময় দেখছিলাম যে তিনজন মানুষ নিচতলায় ছিল, বাবা থাকে তিনতলায়, তিনজন মানুষ ছিল নিচতলায়। তো আমি ওখানে ভাড়াটিয়াও আছে, তো ভাড়াটিয়ার লোকজন টোকজন হতে পারে, ওই জন্য পুলিশ আমাকে দেখার জন্য, আসামিগুলোকে দেখার জন্য নিয়ে গেল। কিন্তু পরে যায় দেখলাম সেটা না, তারা হচ্ছে ম্যানেজার, ক্যাশিয়ার আর হচ্ছে গোডাউন ম্যানেজার, তাদেরকে আমি চিনি। কিন্তু নিচে যাদেরকে দেখছিলাম সেটা একদমই অপরিচিত লোক, কখনো দেখিনি তাদেরকে।
সময় হয়ে গেছে আরো একবার বিরতি নেওয়ার। শুনছেন রয়্যাল টাইগার ব্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আনসেন্সার্ড এপিসোড। আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে, তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892, 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন, আপনার নাম এবং ফোন নম্বর স্পষ্ট করে উচ্চারণ করবেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর সাদেককে সঙ্গে নিয়ে।
Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself. Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself.
ওয়েলকাম ব্যাক টু রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আনসেন্সার্ড এপিসোড। আর কথা না বাড়াই সরাসরি চলে যাই সাদেকের কাছে। সাদেক ভাই, যেখানে আমরা ছিলাম তারপর থেকে বলুন।
তো তারপরে থানায় থেকে এসে আবার থানায় থেকে আসতেছি রিক্সায় করে, আসে দেখি আমি যে আমি বাবাকে আমি শেষ দেখবো সে দেখার সুযোগ তারা আমাকে দেয়নি। আমি এসে দেখি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, আমি নামে দৌড়, এক দৌড় এক দৌড়ে অ্যাম্বুলেন্সের সামনে তা পড়ে গেছি। তারপরে অ্যাম্বুলেন্স থামাচ্ছে না, তখন পিছন থেকে অ্যাম্বুলেন্সে একটা ইটা ফেঁকে মারছি, অ্যাম্বুলেন্স তখন ভেঙে গেছে, কাজ তখন ভেঙে গেছে। তখন ড্রাইভার নামছে, নেমে তখন ড্রাইভার আমাকে একটু চড় মারে, তখন পাড়ার লোকজন সবাই তাকে আটকায় যে কি ব্যাপার, তুই তাকে মারছিস কেন? তখন ড্রাইভারকে মানে সবাই ধরে মারধর করে। মারধর করার পরে তারা তো ওই এরকম করে হচ্ছে, আপনারা যখন এভাবে নিয়ে যাচ্ছেন আপনারা তো এখানে একটা ছেলে আছে, তাদেরকে তো একটু পাড়ার জন্য দেখানোর প্রয়োজন ছিল, তার বাবা অবশ্যই দেখানোর প্রয়োজন ছিল, এটা কি আপনাদের বিবেক? তো এরকম করে বলেই ছাড়ে দিছি, চলে গেছে। তাওয়ার পরে কি বলবো, তো ওখান থেকে কিছু টাকা উল্টা তারা আমার বাবাকে আরো দোষী করতে, ওখান থেকে যে ডাকাতের সাথে আমার বাবা সহযোগিতা ছিল সেই কারণে তারা ডাকাতি করতে পারছে। তো
আমি বুঝলাম না, আপনার বাবা সহযোগিতা করেছিল?
হ্যাঁ, পুলিশ এরকম করে কেস ফাইল করছে।
আচ্ছা, পুলিশ চার্জশিট এভাবে বানিয়েছে?
হ্যাঁ, কেস ফাইল এভাবে বানিয়েছে যে ডাকাতির সাথে তারা জড়িত ছিল।
তাহলে তাকে কেন মারা হয়েছে?
তো তাকে মারা হয়েছে যে তার ভাগের পরিমাণটা বেশি নিবে, মানে 66 লক্ষ টাকা ছিল সেখান থেকে 30 লক্ষ টাকা কমে নিবে, আর বাকি 12 জনকে 36 লক্ষ টাকা দিচ্ছে, এই জন্য নাকি মারা হয়েছে, এরকম করে তারা কেস ফাইল করছে। অথচ আমার বাবা কখনো কারো দুইটা টাকা, একটা লোক বলতে পারবেন যে কারো কেউ তার কাছ থেকে দুইটা টাকা পাবে, কারো কাছ থেকে হাওলাত করে নিচ্ছে এরকম কেউ বলতে
পারবে, কোনোদিনও এক টাকা ইনকাম করেনি,
এরকম এরকম কোন নিরুপায় কোনোদিন এক টাকা ইনকাম করেনি। তো তারপর ওই কোম্পানি থেকে কিছু টাকা পাবো, বেতনের টাকা, সেই বেতনের টাকাটা পর্যন্ত দেয়নি। কিন্তু আমার কাছে টাকা টুকা কিছু নাই, বিলেতে পড়া পেশি সিচুয়েশনটা আমার নাই। তো তখন আমার পাড়া প্রতিবেশী আমাকে হেল্প করে, তারা বাজার থেকে বাইরে থেকে চাউল ডাউল যেখান থেকে যাই এটা কালেকশন করতে পারে কালেকশন করে নিয়ে আসে, মিলাদটা পড়ানো হয়।
আচ্ছা,
মিলাদ পড়ানোর পরে তখন আর আমাদের বাসায় কোন রকমে চলতেছে, এরকম চলতে চলতে এই শারমিন আমাকে ফোন দিছে। স্বপ্নের একটা ওই পিচ্ছি যেটা ছিল স্বপ্নের সাথে, সে পিচ্ছি যায় সবকিছু ভেঙে বলছে
আচ্ছা
আমার জীবনের কাহিনী। তখন শারমিন অনেক কান্নাকাটি করে আমার দিকে, যে আসলেই তোমাকে সেদিন চোর মারছে ভুল বুঝছি, সেটা আমার কোন আমার অপরাধ এটা, কারণ তোমার লাইফ হিস্টোরি আমি তো জানি না, তোমার ঘটনা তো আমি জানি না, তোমার তো শুধু অপরাধটা দেখছি, কিন্তু অপরাধটার পিছনে কি ছিল সেটা তো আমি দেখিনি। তো আজকে আমি বুঝতে পারতেছি তুমি আসলে কিসের জন্য তুমি এই অপরাধের জগতে তুমি যাচ্ছ। তো তারপর এখানে আর কোনো কাজ কাম নাই, তখন আমি শারমিন আমাকে বলল যে তুমি আমার এখানে চলে আসো, আমি চাকরি একটা নিয়ে দিচ্ছি, দুজন মিলে তোমার ফ্যামিলি আমি চালাবো।
আচ্ছা,
সে আমাকে বলল। তখন তার প্রতি আমার একটা দুর্বলতা সৃষ্টি হলো, তো তখন আমি তার কাছে গেলাম, তারপরে একসাথে থাকি। তবে একসাথে থাকি কোনো ফিজিক্যাল রিলেশন এরকম কোনো কখনো চিন্তা ভাবনা ছিল না, কখনো করিও নি আমরা।
আচ্ছা,
তো তারপর একসঙ্গে থাকি, এরকম করতে করতে আমাদের ভালোই যাচ্ছে, আর তো টাকা পাঠাচ্ছি, ওর ফ্যামিলি তো টাকা পাঠাচ্ছে, আমার ফ্যামিলি তো টাকা পাঠাচ্ছি, এরকম ভালোই 3 মাস চলতেছে, আমরা অনেক মজা ঠাট্টা করে আমাদের সঙ্গে মানে আমাদের ফ্যামিলি চলতেছে। তো তখন তাদের ফ্যামিলি আমাকে গ্রহণ করে নিছে, তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবে। বিয়ের সবকিছু দিন তারিখ ঠিক হয়ে গেছে, এর মধ্যে আমি বাসায় গেলাম, বাসায় জানানোর জন্য বাসায় 2 দিন থাকছি। কিন্তু ওই যে আমাদের যে চিন্তাটা যেটা হয়েছিল আমাদের বিরোধী দলের সাথে, আমাদের শাপিন তার আমরা যাওয়ার আগেই যেটা চিন্তা করে নিয়েছি।
এইখানে এই ঘটনাটা আবার কেন আসছে?
এই ঘটনা আবার আসতেছে এখানে একটু মানে বলতে চাচ্ছি, মানে লাস্ট পর্যন্ত আপনি অবশ্যই প্রশ্নের উত্তরটা পাবেন। তো তারপরে তাদের একটা মানে ওই আমরা যাওয়ার আগে যে শাপিন চিন্তা করে নিয়ে গেছে, শাপিনের লোকজন, তো তাদের একটা খুব ছিল, তাদের একটা অনুভূতি ছিল যে ইনফরমেশনটা আমি তাদেরকে দিয়ে দিছি।
ও, মানে আপনার যে লোকজন তাদের ধারণা ছিল আপনি শাপিনের মাধ্যমে ওদেরকে আগে খবর দিয়ে দিয়েছেন এবং ওইখান থেকে আপনি হয়তো ঠিকই টাকা পয়সা পেয়েছেন।
হ্যাঁ,
আচ্ছা,
এটা তাদের একটা ধারণা ছিল, তাদের একটা খুব ছিল এটাই। তো আমার বাড়ি যাওয়ার একটা দুর্বলতা পেয়ে সে শারমিনের সাথে কি করছে জানি না, আমি পরে জানতে পারছি, পরে আমাকে বলছে তাকে রেপ করছে।
আমি 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 আবার একটু গুছিয়ে শুনি, আপনি আমাকে একটু আবার একটু গুছিয়ে বলেন।
মানে শারমিন আমি যখন বাড়িতে আসি, বাড়িতে যখন আমার ফ্যামিলিকে
বিয়ের ব্যাপারে জানাতে আসেন, তখন আপনি ফেরত এসে কি দেখলেন সেটা আমাকে বলেন।
ফেরত এসে আমি শারমিনকে মানে একদমই টোটালি একটু আলাদা দেখি, শারমিন শুধু কোন সম্পর্ক মানে এরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না, তার কোনো প্রবলেম হয়েছে, কিন্তু তার মনটা একটু চেঞ্জ,
সে
মানে আমার সাথে ঠিক মতন কথা
ব্যবহার চলাফেরা সবকিছু একটু অন্যরকম,
অন্যরকম যে আমাকে মানে এত ভালোবাসত একটু অন্যরকম। তো দুদিন পরে সে আমাকে দুদিন পরে আমার তখন নাইট ছিল, 2 দিন গেল এভাবে, 2 দিন যাওয়ার পরে যেদিন আমি লাস্ট লাইটে যাই সেদিন আমাকে অনেক যত্ন করে, আমাকে নিজের হাতে খাওয়ায় দেয়, আমাকে পোশাক পরায় দেয়, পোশাক টোশাক পরায় দেয়, পরায় টরায় দেওয়ার পরে আমি ডিউটিতে চলে যাই। ডিউটিতে যাওয়ার পরে আমাকে সারা রাত কেমন কেমন যেন আমার কাছে লাগলো, আমার ডিউটিতে কি বা কোনোভাবেই আমার মন টিকতেছে না, আমি ডিউটি করবো না, আমি বাসায় যাবো। সুপারভাইজারকে বললাম যে ভাই আমি একটু বাসায় যাই। না, এই ডিউটি নাইট তো শিশু হয়ে গেছে, সামান্য হালকা পাতলা কাজলে পড়ে যান, তাই কি করবেন, তেমন পেশারের কাজ না। তো তখন আমি গেলাম না, সারা রাত থাকলাম। কিন্তু সকালবেলা এসে দেখি আমার রুমের সামনে অনেক ভিড়। আমি বললাম কেন এত ভিড় কেন? তো পরে তারা বলতেছে যে শারমিন নাকি গলায় দড়ি দিচ্ছে। আমার আর কিচ্ছু রইল না, আমার আর ভালো লাগার মতন আর কিচ্ছু নাই, আমাকে দেখুন করার মতন আর কিচ্ছু নাই, কেউ নাই, আমার আর কেউ নাই, আমার কাছে মনে হলো সব অসহায়।
আপনার করা অপরাধগুলো একটা একটা করে ফেরত আসছিল আপনার কাছে, তাই না? কোন এক বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন টাকা, ছিনিয়ে নেওয়ার চিন্তা করেছিলেন, আপনার বাবাকে কেউ ছিনিয়ে নিয়ে গেছে, কারো ভালোবাসার মানুষকে গ্যাংরেপ হতে বাধ্য করেছিলেন, তাই আপনার সাথে, আপনার ভালোবাসার মানুষের সাথে তাই হলো, এবং ঘুরিয়ে ফিরে আপনার কারণে সাদিক ভাই, আপনার কারণে মেয়েটা পৃথিবী ছাড়তে বাধ্য হলো। বলেন সাদিক ভাই, আপনাকে বলতে হবে, আজকে আপনি এখানে বলতেই এসেছেন, যাহা বলি বসত্য বলি বলতে আপনি বলতে এসেছেন, আপনাকে বলতেই হবে, এই মৃত্যুর কারণ আপনাকে বলতেই হবে, প্লিজ বলেন, নিজেকে শান্ত করেন, বলেন।
তারপর তার ফ্যামিলি আমার কাছে আসে, ফ্যামিলি আসে কাছে আসার পরে বলে যে তোমাদের মধ্যে কিছু হয়েছে এমন কোনো কিছু গন্ডগোল বা ঝগড়া? বললাম না, এরকম তো কোনো কিচ্ছু হয়নি, এরকম তো কখনো নেই। আর বাড়িওয়ালা আমাদেরকে সঙ্গে তিন মাসের আমরা যেভাবে কাটতেছি, বাড়িওয়ালা আমাদেরকে দেখে অনেক মানে ইয়াকে আসছিল, অনেক খুশি যে না এদের ফ্যামিলিতে কোনো গন্ডগোল বা এরকম গন্ডগোল,
এরা নিজেদের সাথে যথেষ্ট সুখী,
নিজেদের সাথে যথেষ্ট সুখী, এদের মধ্যে কোনো ঝামেলা নেই। তো তারপর পুলিশ আমাকে আটক করে যে অবশ্যই তোর সাথে কোনো একটা খাতির আছে, তবে পরে প্রমাণিত হয় যে না আমার কোনোভাবেই জড়িত না, আমি তো ইয়াকে ছিলাম, কোনো গন্ডগোল হয়নি, কোনো কিচ্ছুই হয়নি, কারণ বাড়িওয়ালা সেটা হোক মানে কোনোভাবে পুলিশকে আমাকে ডাকতে দেয়নি থানা থেকে।
আপনার বাড়িওয়ালার আপনার উপরে খুব ভরসা ছিল এবং সে বলে যে এই ছেলে কাজ করেনি, জড়িত নয়।
হ্যাঁ, তো তখন থানা থেকে বাড়িওয়ালা নিয়ে আসে আমাকে, বাড়িওয়ালা বলে এখন কি করবি, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন করার তো আর কিছু নাই। কিন্তু তখন আমার
মেয়েটির বাবা মার তখন কি অবস্থা?
মেয়েটির বাবা মা তো কান্নাকাটি করতেছে, আমিও তো তার সাথে কান্নাকাটি, আমার তো মনে করেন যে খাবার দাবার এরকম মানে যে খাবারের জন্য আমি এত কিছু করছি সেই খাবারটা আমার পেটে ঢোকে না, এখন সেরকম একটা সিচুয়েশন আমার হচ্ছিল,
খাবারটাই এখন আপনার পেটে ঢোকে না,
আমার খাইতে ইচ্ছে করে না, এরকম একটা সিচুয়েশন।
ওয়েল লিসেনার্স, এখানে আমার আর কিছু বলার নাই, জাস্ট এতটুকু বলতে পারি যে যেই খাবার যে অভাবের জন্য একটা মানুষ অপরাধ জগতে যায়, সেই অপরাধ জগৎ আস্তে আস্তে করে তার খাবার ইচ্ছেটাই কেড়ে নেয়। আপনার রুচিটাই যদি না থাকে তাহলে আপনি খাবেনটা কোথায়? খাদ্য বলতে আসলে কি বোঝায়, মনের খাদ্য নাকি শরীরের খাদ্য? আপনি যে কান্নাটা শুনতে পাচ্ছেন সেই কান্নাটা একটা সত্যিকারের কান্না, একজন অপরাধের কান্না, এবং অপরাধের শেষটা আর কোথাও না হলেও এখানে হয়। এই যে আজকে এখানে বারবার মৃত্যুদণ্ড হচ্ছে সাদিক ভাই, বারবার মৃত্যুদণ্ড, একবার না, বারবার বারবার। সাদিক ভাই, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষের দিকে চলে এসেছি, আপনার শেষ যদি কিছু বলার থাকে।
আমি কি বলবো, আমার তেমন কিছু বলার নেই, কারণ বলে তো কোনো লাভ নেই।
যা কি করছেন, না বলে অনেক লাভ আছে, আজকে আপনি কতজনের বিবেকের ডাক ডাকিয়ে ছেড়েছেন আপনি নিজেও জানেন না। আপনার অপরাধ এবং আপনার ভালোবাসা, একজন অপরাধীর ভালোবাসা, ভালোবাসার অপরাধ, অনেক কিছু আপনি তুলে ধরেছেন, এই জন্য আপনাকে স্যালিউট জানাই, থ্যাংক ইউ সো মাচ এই ডিসিশনটা নেওয়ার জন্য। আমরা শেষ করে দিচ্ছি আজকের মতন। সাদিক ভাই, এখন শুধু আপনি আমাকে এতটুকু বলেন যে এখন আপনি কি কোন রকম কোন অসৎ কাজের সাথে লিপ্ত আছেন?
না, এখন
এখন আপনি কি করছেন, কিসের কাজ করছেন?
আমি এখন রাজমিস্ত্রির কাজ করতেছি।
রাজমিস্ত্রির কাজ করছেন, এবং আপনার যে সামান্য ইনকাম সেটা দিয়ে আপনি চলাফেরা করছেন?
জি, আমার সেটাতে ইনশাআল্লাহ এখন আমার ফ্যামিলি অনেক ভালো,
এবং আমরা আশাও করছি তাই, আপনার ফ্যামিলি এভাবেই ভালো থাকুক, এবং আমরা একই সাথে আশা করব যে সেই গ্যাংরেপের আসামিরা ধরা পড়ুক যারা এই কাজটা করেছে। আপনি হয়তো তাদেরকে কোনো এক সময় ধরিয়ে দিতেও আপনি দ্বিধাবোধ করবেন না, হয়তো এক সময় এমনও দিন আসবে। তবে লিসনার্স, আমরা চাই এমন দিন কারো না আসুক, এরকম সময় কারো না আসুক, অভাবে অভাবে কতটুকু হতে পারে, বড়জন মরেই তো যাবেন তাই না, বড়জন না খেয়ে মরে যাবেন, এর চেয়ে বেশি তো কিছু হবে না। তারপরেও মানবতাকে হত্যা করবেন না, মানবতাকে হত্যা করে আসলে কখনোই মানুষের মাঝে টিকে থাকা যায় না, এবং পশুর জীবন যদি আপনাকে আপনাকে বাঁচতেই হয় সেই পশুর জীবন, জঙ্গল ছাড়া আর কোথাও মারায় না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক রোগে। আমাদের এই সুন্দর পৃথিবীতে প্রত্যেকটা শিশু ভালো থাকুক।
তবে যাবার আগে সবাইকে আরো একবার জানাতে চাই নববর্ষের শুভেচ্ছা। আরেকটা বছর চলে আসলো, আরেকবার যাত্রা শুরু করবে বাংলাদেশ, আর এবারের বাংলাদেশের যাত্রায় অপরাধ যেন একেবারেই না থাকে, এটাই হবে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের একমাত্র চিন্তা, একমাত্র আশা। এবং আমরা আশা করছি পরবর্তী বছরেও আপনারা সারা বছর জুড়েই আবারও এবিসি রেডিও এফএম 89.2 শুনতে থাকবেন। এবং আজকের মতন শেষ করছি যাহা বলিব সত্য বলিব আনসেন্সার্ড এপিসোড। আমি জানি না আপনারা কতটুকু উপলব্ধি করতে পেরেছেন, কতটুকু জানতে পেরেছেন একজন অপরাধীর জীবন শেষ মুহূর্ত পর্যন্ত কোথায় যায়। তাই আপনাদের সবাইকে একটাই কথা বলবো, অভাব থাকবে, অভাব থাকবে। এবং অভাবের সময় ভুল কাজটা না করাই হচ্ছে মানুষের লক্ষণ। প্রত্যেকটা পশু, আমরা যদি জানি একটা বাঘ তার নিজের সন্তানকেও খেয়ে ফেলে যখন খিদা লাগে, একজন অপরাধীও আসলে তাই করছে। মানবতা বোধটা এখানেই হয়তো পরীক্ষা নেন সৃষ্টিকর্তা, যে দেখি আমি তাকে অভাব দিয়ে অভাবের কোন পর্যায়ে সে মানবতা হারায়, তারপরে তার চাওয়াটা আমি শোধ করব এবং তার আশেপাশে থেকে তার সুখের মানবতা, তার মানবগুলোকে, মানবীগুলোকে সরিয়ে নেব। আপনার সাথে এমন না হোক এই আকাঙ্ক্ষা নিয়ে শেষ করছি রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। ইউ ওয়ার লিসনিং টু এবিসি রেডিও 89.2 এফএম। দিস ইজ রেহান রাসুল সাইনিং অফ।
রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস কেবিএসডি আনসেন্সর্ড। রিচার্জ ইয়োরসেলফ এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।